This track was downloaded from FusionBD.com.
Good FM. The night comes alive with Grammy Form.
শুনুন সবসময়ের জন্য 88.2 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি ইয়াসির আলীর সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বুট এফএম এ। এবং গত সপ্তাহে আপনারা সবাই জানেন আমরা কক্সবাজার থেকে আমাদের বুট এফএম লাইভ করেছিলাম এবং আপনাদের অসম্ভব রকমের সহযোগিতা পেয়েছি। আপনারা সবাই যারা কক্সবাজারের বাসী তারা যেমন আমাদের পাশে ছিলেন, কক্সবাজারের প্রতিটি মানুষ যেমন আমাদের পাশে ছিলেন, ঠিক সেইভাবে সমস্ত দেশ আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করেছেন, উৎসাহ দিয়েছেন এবং আরও ভালো করার প্রেরণা জুগিয়েছেন। সেই জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনটি খুব অদ্ভুত। আজকে প্রথম সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার মনে হয়েছে যে শীত চলে এসেছে। শীতের সময় গল্পগুলো অনেক বেশি জমে ওঠে, ঠিক একইভাবে বৃষ্টির সময় জমে। তো আমার মনে হবে আজকে আমার কাছে যে ঘটনাগুলো আমি শুনেছি, আমার এবং মাসুমের অসম্ভব পছন্দের প্রত্যেকটা ঘটনায় অনেক ভালো লেগেছে। আশা করছি আজকের রাতটা ভূত এফএম এর সাথে আপনাদের অনেক ভয়াবহ রকমের ভালো কাটবে। আর সেই সাথে বাংলাদেশ টিমকে আমি জানাতে চাই শুভেচ্ছা, কংগ্রেচুলেশনস বাংলাদেশ টিম টাইগার্স। এবং আমি আজকে খুবই আমার একটা ব্যস্ততম দিন কেটেছে, খুব হেক্টিক ছিল দিনটা, যদিও তারপরেও খেলা মিস করিনি, খেলা দেখেছি, খেলা কখনো রেডিওতে শুনেছি, কখনো টিভিতে দেখেছি, এভাবেই। এবং ফাইনালি বাংলাদেশ টিম আজকে কিন্তু আমাদেরকে এই প্রথম 2014 সালের জয়ের স্বাদ, অর্থাৎ ওয়ান ডেতে জয়ের স্বাদ এনে দিল। এবং তার আগে বাংলা ওয়াশ করেছে তারা আপনারা সবাই জানেন জিম্বাবুয়েকে। আজকে আমি খুব মানে বেশি ভয়েই ছিলাম যে আজকে কী হবে, বাট আজকে সব ভয় কাটিয়ে দিয়ে ভয়কে জয় করে বাংলাদেশ টিম জয়লাভ করেছে। অদ্ভুত সুন্দর একটা ম্যাচ ছিল এবং আশা করছি যে আপনারা সবাই অনেক বেশি আনন্দ আছেন সেই ব্যাপারটা নিয়ে। শুরুতে জানিয়ে দিই কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি SMS করতে চান, মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার ম্যাসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofm.fm আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আর সেই সাথে যদি আপনি চান যে আপনি আমাদের সাথে ফেসবুকে জয়েন করবেন, তাহলে আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio.fm। আরও একটা আমার একটা পেজ রয়েছে www.facebook.com/bhutfm.rasal। সো যারা বিভিন্ন অন্য অন্য পেজে এখনও আছেন, অবস্থান করছেন, তাদেরকে সবিনয়ে অনুরোধ করব যে আপনারা এই পেজটিতে চলে আসুন, কারণ এখানেই আপনারা সঠিক ইনফরমেশন তো পাবেনই এবং আপনারা আরও বেশি আপনাদের সমস্ত কিছু জমজমাট হয়ে উঠবে। সো এখন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব। আমি আজকে এই ভূত এফএমের এই এপিসোডটি শুরু করতে চাই পূর্ণভাবে। আপনারা যারা শুনছেন, কেউ হয়তো গাড়ি থেকে শুনছেন, কেউ হয়তো বাসায় বসে শুনছেন, কেউ হয়তো শুয়ে শুনছেন, কেউ হয়তো বন্ধুদের নিয়ে শুনছেন, আপনাদের চারপাশে হাত বাড়িয়ে দেখুন যে কোনো একটা পাশে হয়তো খালি কিছু জায়গা আছে, মানে ফাঁকা জায়গা পড়ে আছে, তাই না? ফাঁকা জায়গা আছে এবং আপনি যেখানে শুয়ে আছেন বিছানার একটা পাশ হয়তো ফাঁকা, আপনি যেখানে বসে আছেন পাশের চেয়ারটা বা পাশের জায়গাটা হয়তো ফাঁকা, আপনি যখন গাড়িতে আছেন আপনার পাশের সিটটা হয়তো ফাঁকা নাও থাকতে পারে, কিন্তু কোনো একটা ফাঁকা স্পেস আছে, সেই স্পেসে আপনি এখনই জাস্ট হাতটা বাড়িয়ে দিন। কি কেউ আছে? না থাকাটাই স্বাভাবিক এবং হয়তো কেউই কোনো কিছু অনুভব করেনি, পাশে হয়তো কেউই ছিল না, বাট এরকম ঘটনাও ঘটে। চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন একটু প্লিজ বলবেন আমাদেরকে।
আমার নাম হচ্ছে নীলম, আমি কলাবাগান থেকে এসেছি, আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়ছি।
আচ্ছা, রিসেন্টলি আপনার সাথে একটা ঘটনা ঘটেছে, আপনি আপনার কাছে আমি একটু আপনার ওই রিক্সার ঘটনাটা শুনি।
তো প্রথমে আমি নর্মালি আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দিই হচ্ছে ধানমন্ডি পাঁচ নাম্বারের দিকে। তো সেদিন অ্যাজ ইউজুয়াল আড্ডা দেওয়ার পরে আমি যখন বাসার দিকে ফিরবো, তো মোটামুটি রাতটা 10:30-11:15 বাজে আমি আসবো। তো চার নাম্বার খেলার একটা মাঠ আছে, তো মোটামুটি ওইখানকার সোসাইটি যারা আছে ওইখানে সবাই খেলাধুলা করে। তো মাঠের কর্নারে একটা রিক্সা পাই, তো রিক্সায় আমি উঠি। নর্মালি আমার অভ্যাস যে রিক্সার ডান সাইডটাতে বসা, রিক্সায় উঠে। তো সেদিন অ্যাজ ইউজুয়াল আমি রিক্সায় উঠি, বাট আমি বাম পাশ থেকে উঠি। তো রিক্সাটা কিছু দূর যাওয়ার পরে, তো আমি যখন বাম পাশ থেকে ডান পাশের দিকে যাবো, তখন আমার খেয়াল আসে যে আমি বাম পাশে বসে আসি। তো যখন বাম ডান দিকে যেতে যাই, তখন আমার কাছে ফিল হয় যে কিছু একটা আমার পাশে বসে আছে। এটা ঈদের মানে মানুষের একটা হয়তো বা কোনো একটা কিছু, বাট আমি যেতে পারছি না যে একটা মানুষ বসে আছে, যার কারণে আমি মানে ডান পাশে
সরতে পারছি না।
তো যতবারই আমি ডান পাশে সরতে যাই, ততবারই আমার ফিল হয় যে লাইক টিভি বা টিভি বন্ধ থাকলে বা কিছু অফ থাকলে, টিভিটা অফ থাকলে আমরা যদি পাশ দিয়ে যাই, আমাদের গায়ের পশম বা লোম যেটা বলি, এটা এরকম শক্তের মতো লাগে গায়ে। তো যতবারই আমি ডান পাশে যেতে যাচ্ছি, ততবারই আমার গায়ে এরকম একটা কাটার মতো লাগতেছে। তো সাথে সাথে আমি মানে দৃশ্য যখনই ফিল করি, তখনই আমি ভয় পেয়ে যাই। তো আমি কলাবাগান বাস স্ট্যান্ড পর্যন্ত আসা পর্যন্ত আমি টোটাল জিনিসটা ফিল করতে থাকি, মানে ভয়। আমি কাউকে বলতেও পারতেছিলাম ম্যাম যে রিক্সা চালক ছিল, তাকেও কিছু বলতে পারি না, যার কারণে মানে টোটাল জিনিসটা আমার ভিতরেই থাকে, আমি কাউকে কিছু বলি নাই। তো যখন একটু মানুষজন যে জায়গাটাতে মানুষজন ছিল সেই জায়গা পর্যন্ত যখন আমি আসি, তখন আর জিনিসটা আমি ফিল করি না। তো রিক্সাটাকে আমি রাস্তার অপোজিট বাম পাশে রেখেই আমি রাস্তা রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে ক্রস করে রাস্তার উপরে চলে যাই। চলে যাওয়ার পরে সেদিনের মতো মানে ওরকম তেমন একটা ভয় পাইনি। এইটা ছিল হচ্ছে রিক্সার ঘটনা। আর এরপরে
আপনি পুরোপুরি ফিল করতে পারছিলেন যে আপনার পাশে সত্যিই কেউ বসে আছে এবং
বসে আছে কিনা সেটা জানি না, বাট কিছু একটা আছে পাশে, যার কারণে আমি যেতে পারছি না ওই পাশটাতে, সরতে পারছি না, যে আমি যে ওখানে গিয়ে বসবো বা সরে বসবো সেটা আমি করতে পারছিলাম না।
আচ্ছা, ওকে। তো এছাড়া আর কি ঘটনা আছে আপনার কাছে একটু শুনি, জাস্ট আর একটা ঘটনা আমরা যাই।
তো এরপরে যেটা হয়, তার চার পাঁচ দিন পরে, তো আমি ল্যাপটপে মুভি দেখতেছি, আমার বাসায় পুরো লাইট টাইট বন্ধ। আমি নর্মালি এই এই টাইপের জিনিস তখন এতটা বিলিভ করি না বা এতটা ভয় পাই না। তো ল্যাপটপে মুভি দেখতে দেখতে লাইট টাইট যেহেতু অফ, হঠাৎ করে আমি ফিল করি যে আমার ল্যাপটপটার ঠিক অপোজিট সাইডে, মানে পায়ের ওই পাশে, যে কোনো একটা লোক বা কিছু একটা দাঁড়িয়ে আছে, যে পাঞ্জাবি বা কাপড় টাপড় কিছু এরকম বাতাসে যদি উড়ে যায়, যেরকম একটা জিনিস দেখা যায় ওরকম, আমি কিছু একটা মনে করলাম অন্ধকারে কোনো একটা কাপড় এরকম উঠে গেল বাতাসে। তো জিনিসটা যখনই আমি ফিল করি, তখন আমি তাকিয়ে দেখি যে না কিছু নাই। তো তখন ফিল হয় যে না, এটা মনে হয় হয়তো বা আমার চোখের কোনো ভুল বা অনেকক্ষণ ল্যাপটপের দিকে তাকিয়ে থাকার কারণে এরকম হইতে পারে। তো তার কিছুক্ষণ পরে আবারও ওই দিন আমি এরকম দেখি, ওই দিন দুই তিনবার এরকম আমার ফিল হয়, বাট আমি ওটা মানে কোনো নোটিশে না নিয়ে আমি নর্মালি শুয়ে থাকি, মুভি টুভি দেখে ঘুমাই টুমাই পড়ি। তার দুই তিন দিন বা তিন চার দিন পরে হঠাৎ করে মানে আমি আমার রুম থেকে উঠে আমি মুভি টুভি দেখা শেষ, এখন আমি একটু ওয়াশরুমের দিকে যাব। তো যখন ওয়াশরুমের দিকে যাব, তো আমি আগে বলি যে আমার রুমের যে জানলা, সেই জানালাগুলোর এখানে তো মোটামুটি একটা স্ল্যাপের মতো একটা জিনিসপত্র রাখা, যে এরকম একটা তাকের মতো করা, মানে জানলাটার ওইখানে একটু জায়গা আছে, ওখানে একটা নর্মাল বই টই কিছু একটা রাখা যাবে এরকম একটা, পুরাতন দিনের বিল্ডিং যেরকম বানানো হয় আর কি। তো আমি যখন যাইতে থাকি, তখন হঠাৎ করে আমি খেয়াল করি যে সেই হাতের বাম পাশে যে আমার জানলাটা, সেই জানলার উপর একটা মানে ছোট একদম 7-8 বছরের একটা, 6-7 বছরের একটা বাচ্চা যদি বসে থাকে, ঠিক যেরকম একটা ফিগার আসবে সেরকম একটা ফিগার ওটার উপরে বসে আছে।
আচ্ছা, ফিগারটা কেমন ছিল আপনার কাছে মনে হয়? ফিগারটা একটু শ্যাডোর মতো বা ট্রান্সপারেন্ট ছিল নাকি একদম পুরো মানুষের মতো?
একদম অত ট্রান্সপারেন্ট, হালকা একটা ট্রান্সপারেন্ট, পুরো সাইডটা যেটা সাইডগুলো যেগুলো এগুলা ওরকম না, এটা তো একটা চোখের পলকের মতো, অতটা নোটিস করার আগে, বাট এতটুকু আমি নোটিস করতে পারি যে যে পা গুলা ছিল এবং পেটের যে সাইডটা, আমি ফেসটা অতটা ক্লিয়ারলি না দেখলেও পা এবং পেটের যে সাইডটা আমি দেখি, সেই জায়গাটা ছোট ছোট ফোস্কার মতো পড়া ছিল, যেমন পক্স উঠলে যেরকম দেখি, পক্সেরটা ছোট ছোট থাকে, ওটা একটু বড় বড় ছিল, অ্যান্ড পুরো বডিটা কালো ছিল। তো বসে বসে পিচিটা পা নাড়াচ্ছে, এইটা দেখার পর আমি লাইক অনেক বেশি ভয় পেয়েছি, আমি দৌড়ে যাইতে গিয়ে আমি মানে দরজার মধ্যে অনেক জোরে মানে ধাক্কা খাই, কিন্তু আমি দরজাটা খুলি নাই, মানে এখনো দরজাটা লক করা। তো বাড়ি খেয়ে আমি পড়ে যাই, সাউন্ড শুনে আমার মা চলে আসে। তো মাকে বলার পরে মা অ্যাকচুয়ালি বিশ্বাস করে না জিনিসটা, অ্যান্ড এই ওইভাবে ওই দিনটা চলে যায়। তার কিছুদিন পরে আমি ঠিক মানে আমার রুম থেকে বেরো, ওয়াশরুমের দিকে আবারও যাবো, মানে ঘুমাইতে যাবো তার কিছুক্ষণ আগে। তো আমার যে বাসায় যে লোক যে ছেলেটা থাকতো বা কাজ করে দিত আমার বাসার, হেল্প ফেল্প করতো আমার মাকে, তো ও বয়স অনেক ছোট। তো দেখা গেছে ও ঘুমাচ্ছে, তো আমি ওয়াশরুমে যাওয়ার আগে জাস্ট ওর রুমের দরজাটা খোলা, আমি দেখতেছি যে ও ঘুমায় আছে ঠিক ওর মাথার উপরে। একটা মানুষ যদি একটা মানুষ মাটিতে শুয়ে আছে, একটা কেউ দাঁড়ায় ওর মাথাটার দিকে যদি নিচু হয়ে তাকিয়ে থাকে, ঠিক ওইভাবে ওই পিচ্ছিটাই দাঁড়ায় আছে এবং ওই ছেলেটার দিকে খুব নিচু হয়ে তাকায় আছে। তো এটা দেখার সাথে সাথে মানে আমি যে এর আগে দেখছি, তখন তো আমি আমার মাকে দেখাইতে পারিনি, আমি চেয়েছিলাম যে ওই মুহূর্তে আমি আমার মাকে দেখাবো। তো এই জন্য আমি জোরে মানে চিৎকার মানে দ্বিতীয় পারিনি, জাস্ট আম্মু বলার আটা বলছি, সাথে সাথে দেখলাম যে জিনিসটা এরকম বাতাসের মতো একটা স্পিডে সুইং করে চলে গেল, চলে একদম স্ট্রেট
লিয়ে।
না না এটা আমি একা, ও পিচ্ছিটা তো ঘুমাচ্ছে, আম্মু এখনো আসেনি। তো জাস্ট আমাদের বাসার অপোজিটেই হচ্ছে আর একটা বাসা, ওই বাসাটা মোটো মানে দোতলা, ওর সামনে গাছপালা আছে, দুই তিনটা নারিকেল গাছ আছে। তো দেখলাম জিনিসটা একদম স্ট্রেটলি বাতাসের মতো উড়ে গিয়ে ওই নারিকেল গাছটার একদম যে উপরের যে পাতাটা ছিল সে পাতাটা ধরে একদম সোজা স্ট্রেটলি নিচে নামতেছে, আবার উপরের দিকে উঠতেছে, অ্যান্ড সাউন্ড হচ্ছে পাতাটা যে নিচে নামতেছে। তো এইটা দেখার সাথে সাথে আমি জোরে চিৎকার করি যে আম্মু দিকে আসো। আম্মু আসার সাথে সাথে যখন আমি সামনের দিকে তাকে তখন আর জিনিসটা ছিল না, অ্যান্ড ওই মুহূর্তে ওই জিনিসটা ফেড হয়ে যায়। তো এইভাবে অনেক ছোটো ছোটো অনেক ঘটনা ঘটে রুমের ভিতরে, প্রায় আমি বুঝি যে না মানে একটা জায়গায় যদি পুরো স্তব্ধ থাকে, পুরো কেউ সাউন্ড টাউন নাই কোনো, বাট আমি প্রায় ফিল করতাম যে কিছু একটা আমাকে দেখতেছে বা কিছু একটা আমার আশেপাশে আছে। আমার বাসা আর আমার পাশের বাসাটার ভিতরে একটা ছোট্ট একটা গ্যাপ আছে, অ্যান্ড আমার রুমের ঠিক পাশেই হচ্ছে একটা ওই বিল্ডিংয়ের একটা বাথরুম। তো দেখা গেছে যে জিনিসটা হয়, আমি প্রায় সময় রাত্রেবেলা সাউন্ড পাই যে কিছু একটা আমার বাসা পাঁচতলার উপরে নিচে এই দু বিল্ডিংয়ের মাঝখানে যে জিনিস টুকটাক ময়লা কাগজ টাগজ পলিথিন টলিথিন ফেললে তো অনেক জিনিসপত্র থাকে বিল্ডিংয়ের মাঝখানে যেখানে যায় না কেউ, আমি পাঁচতলায় বসে সাউন্ড পাই যে না, আমি ফিল হয় যে আমি নিচতলায়, অ্যান্ড আমার এই পাশ দিয়ে কোনো একজন মানুষ হাঁটতেছে বিড়বিড় বিড়বিড় করে সাউন্ড কথা বলতেছে। আর আমাদের অনেকেরই এই জিনিসটা একটা সমস্যা আছে যে আমরা রাতের বেলা দাঁত কামড় দিই, দাঁত কামড়ালে এক ধরনের একটা উইয়ার্ড রকম একটা সাউন্ড হয়, বাট আমি জিনিসটা কন্টিনিউসলি ফিল করতাম যে এই পাঁচতলার উপরের থেকে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এই দুই বিল্ডিংয়ের মাঝখানে যে চিপা জায়গাটা, এই চিপা জায়গাটাতে কেউ হাঁটে, অ্যান্ড বিড়বিড় বিড়বিড় করে কী যেন বলে। আর মাঝে মধ্যে যখন মানে চুপচাপ হয়ে যায় তখন সাউন্ড পাই যে দাঁত কিরমির 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 করে, মানে এটা দাঁতে আমি এভাবে বুঝাইতে পারবো না, মানে একদম দাঁত জোরে জোরে কিটমিট কিটমিট করলে যে হাড্ডি খাওয়ার যে সাউন্ডটা,
মানে কাছাকাছি ওরকম কিছু,
ওরকম একটা কিছু।
ওকে ওকে,
এই জিনিসগুলো আর কি নর্মালি হয়।
ওকে, আমি আপনার কাছে আবারও একটু পরে আসছি, তার মধ্যে আমরা আরও একটা ঘটনা শুনে আসবো, আমাদের আরও একজন অতিথি আছেন তার কাছ থেকে, এবং এর মাঝখানে আমি কিছু SMS এবং কিছু ফেসবুকে কমেন্ট করতে চাই। আপনারা অনেকেই লিখেছেন যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে লিখেছেন যে ভূতের গল্প শুনতে ভালো লাগে রাসেল ভাই, এটা তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন, আমি ঠিক জানি না এটা দিয়ে আপনি কী মিন করেছেন, একা বসে ভূত এফএম শুনছেন, নিকোশ না নিকোলাস নিকোলাস ঘাগরা, ওকে আমাদেরকে মাহবুব আলম লিখেছেন আজকে ভূত এফএম খুব ভালো হয়, ফেসবুকের কমেন্ট পড়ছি, কিন্তু নীরব মানমুন আমাদের লিখেছেন ভূত এফএম অসাম আমাদেরকে, এছাড়াও অতুল সরকার লিখেছেন এবং তিনি বলেছেন যে আজকের ওয়েদারটা ঠান্ডা হলেও ভূত এফএম ইজ ভেরি হট। ওকে, আমাদেরকে এছাড়াও আরও অনেকেই এখানে কিন্তু কমেন্ট করেছেন, এবং ঠিক একইভাবে আমি দেখতে পাচ্ছি যে আমাদের আমার যে পেজটা রয়েছে সেখানে অনেকে কমেন্ট করছেন, এবং আমি মনে করি যে আপনারা আমাদের সাথে আজকে যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো অনেক এনজয় করবেন। এবং আপনি চিন্তা করে দেখুন যে আপনার বাসায় সত্যি যদি এরকম কোনো ঘটনা ঘটে, সত্যিই যদি আপনার বাসায় যদি দেখেন যে আপনি অনুভব করতে পারেন যে আপনার রুমের মধ্যে কেউ আছে, আপনার সাথে কেউ মানে আপনাকে সবসময় দেখছে, তাহলে কেমন লাগে? আসলে অনেক ভয় লাগার কথা। আচ্ছা, আমাদেরকে অর্থহীন বোরহান উদ্দিন লিখেছেন ভয় পাওয়া শুরু হলো, আমাদেরকে আশিকুর রহমান শিপন লিখেছেন যে আমাকে লিখেছেন রাসেল ভাই রক না আসলে ভূত এফএম সবার চাইতে বড়, এটা একটু বুঝতে হবে। রাজীব আমাদের বাগেরহাট থেকে SMS করেছেন, এছাড়াও উজ্জ্বল আমাদেরকে SMS করেছেন নরসিংদী থেকে, মুন খান আমাদের বলছেন হাউ আর ইউ রাসেল ভাই, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দলে, নোমান ম্যানসিং থেকে লিখেছেন থ্যাংক ইউ ভূত এফএম, এবং অল মেম্বার্সদেরকে তিনি আমাদের যে যত মেম্বার্স রয়েছেন সবাইকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। হিমেল পান্ডে আমাদেরকে SMS করছেন নড্ডা থেকে, এছাড়াও অর্পণ আমাদের SMS করছেন, তিনিও ভয় পাচ্ছেন লিখেছেন। ইলিয়াস আমাদের মুক্তাগাছা থেকে SMS করেছেন, কালকে টেস্ট এক্সাম তার, এই মুহূর্তে তিনি ভূত এফএম শুনছেন। প্রিন্সেস আমাদেরকে বান্দরবন থেকে SMS করছেন, ফার্স্ট স্টোরিটা অনেক তার কাছে ভয়ঙ্কর লেগেছে। আমি আপনাদেরকে আরও একটা গল্পের সাথে আরও একটা ঘটনার সাথে পরিচয় করিয়ে দিই। আপনি আপনার বাসায় যেই আয়নাটা প্রতিদিন ব্যবহার করছেন, যে আয়নার সামনে দাঁড়ালে আপনার প্রতিবিম্ব ভেসে ওঠে, দাঁড়ালে আপনি দেখতে পান আপনাকে কেমন লাগছে, আপনার চুল ঠিক আছে কিনা, আপনার জামাটা ঠিক আছে কিনা, নিজেকে সাজাতে যে আয়নার সামনে প্রতিদিন দাঁড়ান, হঠাৎ করে একদিন সেই আয়নার সামনে দাঁড়ালেন আর দেখলেন আয়নায় কিছু দেখা যাচ্ছে না, কেমন লাগবে? হ্যাঁ, এরকম ঘটনা ঘটে, এবং সেই ঘটনাই আমরা শুনবো আমাদের আমাদের পরবর্তী অতিথির কাছ থেকে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন?
হ্যালো রাসেল ভাই, আমি আমদানি মোহাম্মদপুর থেকে এসেছি।
আচ্ছা, আমি আপনার ঘটনাটা খুবই অদ্ভুত টাইপের। আমি শুরুতেই বলি যে ইটস ভেরি হার্ড টু বিলিভ যে আপনি বলবেন, এবং দ্যাটস ওয়াই আপনি আপনার আসার কথা ছিল না, আপনি বলেছিলেন যে আপনার যে ঘটনাটা আছে আমরা সেটা পড়ে শোনাবো, রাইট? পরে আমি আপনাকে অনেক রিকোয়েস্ট করে এখানে নিয়ে এসেছি, বিকজ ইটস ভেরি হার্ড টু বিলিভ, এবং এই স্টোরিটা একটু অন্যরকম। বাট আপনি বলছিলেন যে এটার জন্য অনেকে মানে মানে যারা যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তারাও শেয়ার করতে দিতে রাজি হয় না বা চায় না, কারণ যে কেউ এই ঘটনাটা শুনে হয়তো বিশ্বাসও করতে চায় না।
ভেরি হার্ড টু
বিলিভ, রাইট? সো চলুন আমরা স্টোরিতে যাই।
ঘটনাটা আমার ফ্রেন্ডের জীবনের একটা ঘটনা, যেটা আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শোনার পরে, আমি আমার ফ্রেন্ডের মা আন্টির কাছ থেকেও এটা শোনার পরে আমি এখানটা শেয়ার করছি। তো ঘটনাটা এমন যে আমার অনেক অনেক আগের ঘটনা, তখন আমার ফ্রেন্ডের বাবা, তার দাদু দিদা, তারা সবাই গ্রামে থাকতেন তখন। তো একদিন এমন হয় যে আমার ফ্রেন্ডের দিদা তখন একদিন রাতে স্বপ্ন দেখে যে তাকে স্বপ্নের মধ্যে কেউ বলছে যে তোর মেয়েকে তো আমি নিয়ে যাবো, তোর মেয়েকে তো আমি নিয়ে যাবো। তো এমনভাবে দুদিন দেখার পরে আমার ফ্রেন্ডের দিদা তেমন একটা গুরুত্ব না দিয়ে সে তার আমার ফ্রেন্ডের দাদুকে এই ঘটনাটা বলে। আমার ফ্রেন্ডের দাদু খুব একটা বিষয়টা পাত্তা দিলেন না, কিন্তু এভাবে দুদিন তিন দিন যাওয়ার পরে আমার ফ্রেন্ডের দিদা আবার স্বপ্নে দেখলেন যে কেউ তাকে বলছে যে তোর মেয়েকে আমি নিয়ে যাবো, তুই রাখতে পারবি না, তোর মেয়েকে আমি নিয়ে যাবো। তো এই ঘটনাটা যখন সে আমার ফ্রেন্ডের দাদুর সাথে আবার শেয়ার করে, তখন একটু সিরিয়াস মনে করে আমার ফ্রেন্ডের দাদু ওই এলাকার যে হুজুর থাকে তাকে নিয়ে আসেন বাসায়। তো হুজুর বাসায় আসার পরে কোনো কিছু ডিটেলস না বলে সে চলে যায়। তো এই ঘটনার দুই তিন দিন পরে একদিন ওই দিন রাতে আবার ফ্রেন্ডের দিদা রাতে স্বপ্ন দেখেন যে স্বপ্নে কেউ বলছে তোর মেয়েকে তো আমি নিয়ে যাবো, খুব শীঘ্রই নিয়ে যাবো, তুই রাখতে পারবি না। তো এই ঘটনার পর থেকে আমার ফ্রেন্ডের দিদা কর্তৃকে তার মেয়েকে, তার মানে আমার ফ্রেন্ডের ফুপিকে, তার আঁচলের সাথে বেঁধে রাতে তারপর ঘুমোতেন। তো এইভাবে দুদিন যাওয়ার পর একদিন রাতে ঘুমোর পর সকালবেলা উঠে দেখেন যে তার মেয়ে নেই এবং আঁচলের বাঁধনটা খোলা। তো এই ঘটনার পরে মোটামুটি গ্রামে এবং বাসায় একটা হুলস্থুল পড়ে যায়। ওই গ্রামে এবং আশেপাশে সমস্ত গ্রামে তখন খোঁজ করা হয়, কিন্তু তার মেয়েকে পাওয়া যায় না। তো এভাবে প্রায় দুই বছর আড়াই বছর কেটে যায়। আড়াই বছর পরে আমরা যতদূর জানি যে গ্রামে যে বাসাগুলো থাকে, ছোট্ট একটা ঘর থাকে যেখানটায় সমস্ত ফ্যামিলি মেম্বাররা থাকে, পাশে ছোট্ট একটা রান্নাঘর থাকে, তো ওরকম একটা রান্নাঘরে আমার ফ্রেন্ডের দিদা রান্না করছিলেন। তো একদিন সকালে সে দেখতে পায় যে তার মেয়ে দূর থেকে হেঁটে আসতেছে, এবং সে অনেকটা একটা হোয়াইট ওয়েডিং ড্রেস টাইপের যেরকম একটা গাউন ওরকম কিছু একটা পরে আছে, এবং তাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তো সে তার মেয়েকে দেখে যখন কাছে যেতে চায়, জড়িয়ে ধরতে চায়, তখন তার মেয়ে বলে যে প্লিজ আমাকে জড়িয়ে ধরো না, পরে বলছি সব। তখন সে বাসার ভেতরে এসে বলে যে আমি তোমাদের বাসায় উঠতে পারবো না, আমাকে কোনো রকম আজকের মধ্যে একটা থাকার জায়গা করে দাও। তো আমার ফ্রেন্ডের দাদু তখন যেহেতু গ্রামের মধ্যে মোটামুটি ক্ষমতাশীল একজন মানুষ ছিলেন, সে খুব তাড়াতাড়ি কয়েকজন লোক ডেকে বাসার মধ্যে তখন ছোট্ট একটা ঘরের ব্যবস্থা করে দেয়। তো ওই ঘরে তখন আমার ফ্রেন্ডের ফুপি উঠে। তো এরপর সে সব কিছু আসলে একটু 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 সে করে শেয়ার করা শুরু করে যে তাকে কে নিয়ে গিয়েছিল, কারা নিয়ে গিয়েছিল, এটা সে বলতে রাজি হয়নি। বাট সে এটা বলে যে তাকে নিয়ে যাওয়া হয়েছিল ব্ল্যাক ম্যাজিক করার জন্য, এবং সে এই দুই বছর আড়াই বছরে অনেক কিছু শিখেছে, অনেক ব্ল্যাক ম্যাজিক শিখেছে, এবং ওইখান থেকে শেখার পরে সে ওইখানে কোনো একটা ঝামেলা করে এবং কিছু একটা করে সে ওখান থেকে চলে এসছে, এবং এখানটা সে চলে আসছে। তো এবং বলেছে যে সে কারোর সাথে কোনো রুমে থাকতে পারবে না, সেই রুমে থাকবে। তো যাই হোক, আমার ফ্রেন্ডের দাদু দিদার এই নিয়ে কোনো সমস্যা ছিল না, সে তার মেয়েকে ফিরে পেয়েছে, এইভাবেই ভালো মোটামুটি চলতে থাকে। তো আমার ওই ফ্রেন্ডের ফুপির ব্যাপারে কিছু বলি যে সে যখন বাসায় আসলো, বাসায় আসার পরে তার রুমের মধ্যে সে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো। তার রুমটা ছিল এমন যে রুমের একটা পার্টিশনে থাকার জায়গা ছিল, আর পাশের আরেকটা পার্টিশনে সে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো। রুমের ভেতরে কী ছিল কেউ কখনো জানতেও পারেনি, বলতেও পারেনি। তো এবং তার রুমের মধ্যে এবং অনেক কিছুর রেলিক টাইপের কিছু একটা ছিল, অনেকগুলো রেলিক টাইপের, আপনার বিভিন্ন এনিমেলসের কঙ্কাল টাইপের কিছু একটা ছিল তার রুমের মধ্যে। তো যাই হোক, এইভাবে সে ওই বাসায় থাকতো,
সবার সাথে সব কিছু মোটামুটি শেয়ারও করতো, কিন্তু বাসার এরিয়ার বাইরে কখনো যেত না। এবং আরও কিছু বলে রাখা দরকার যে তার বাসার মধ্যে সে যখন ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো, তার রুম থেকে বিভিন্ন টাইপের অ্যানিমেলের সাউন্ড আসতো এবং অনেক ইনস্ট্রুমেন্ট বাজালে যেরকম সাউন্ড হয় ওই সব সাউন্ড আসতো, এবং ওই সাউন্ডগুলো বাসার এরিয়ার বাইরে কখনো শোনা যেত না, বাসার ভিতরে আসলে এইসব শোনা যেত। তো মানুষ, গ্রামের মানুষজন যখন আস্তে আস্তে জানা শুরু করলো যে আমার ফ্রেন্ডের ফুপি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে, তারা আস্তে আস্তে বাসায় এসে ঝামেলা করতে শুরু করলো যে একে গ্রাম থেকে বের করে দাও, একে গ্রামের মধ্যে রাখা যাবে না, আমাদের গ্রামে অনেক প্রবলেম হবে। কিন্তু কোনোভাবেই আমার ফ্রেন্ডের দাদু দিদা এটা মানতে রাজি হলো না, এবং তারা যেহেতু একটু ক্ষমতাশীল ছিল তারা জিনিসটাকে একটু প্রতিহিত করলো। তো যাই হোক, আর আমার ফ্রেন্ডের ফুপির ব্যাপারে কিছু বলি যে সে দেখতে মোটামুটি ছিল, সুন্দর ছিল, এবং যখন অমাবস্যার রাত আসতো তখন সে তার নিজেকে রুমের মধ্যে বন্দি করে রাখত এবং তার রুমের ভিতর থেকে খুব আর্তনাদের শব্দ আসত। মনে হচ্ছে তার শরীরে খুব বেশি কেউ আঘাত করছে, আঘাতের শব্দ শোনা যেত এবং তার আঘাতের আর্তনাদের শব্দ শোনা যেত। এবং সে আগেই বলে রাখতো যে আমি রুমের মধ্যে যেভাবেই থাকি না কেন কেউ কখনো আমার রুমের কাছে আসবে না। ঠিক এইভাবে পূর্ণিমা রাতে তার সে দেখতে আরও অনেক সুন্দর হয়ে যেত, মনে হতো যে তার শরীর থেকে আলো শাইন করে বেরোচ্ছে, এমন মনে হতো। হয়তো তার ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার জন্যই এগুলো হয়তো দেখা যেত। তো এইভাবে অনেক দিন চলতে থাকলো। এর মাঝে যখন আমার ফ্রেন্ডের বাবা যখন বিয়ে করলো, আমার ফ্রেন্ডের মাকে বিয়ে করলো, বাসায় নিয়ে আসলো, সে যখন আসার পর জানতে পারলো যে এই ফ্যামিলিতে এইসব হচ্ছে, আমার ফ্রেন্ডের ফুপি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করছে, তাকে এরকম কোন এক থেকে নিয়ে যাওয়া হয়েছিল, সে আবার ফিরে আসছে এবং এসে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করছে, এরপর থেকেই আমার ফ্রেন্ডের মা কখনোই আমার ফ্রেন্ডের ফুপিকে কখনোই পছন্দ করতো না, বিন্দুমাত্র পছন্দ করতো না। সে সবসময় তাকে উল্টোপাল্টা কথাবার্তা বলতো, তার সাথে খারাপ বিহেভ করতো, কিন্তু আমার ফ্রেন্ডের ফুপি কখনোই এটা নিয়ে কোনো তার মধ্যে খারাপ লাগা কাজ করতো না। তো এর মধ্যে যখন আমার ফ্রেন্ডের জন্ম হলো তখন থেকেই আমার ফ্রেন্ডকেও আমার ফুপি ফ্রেন্ডের ফুপি অনেক পছন্দ করতো, ফ্যামিলিতে অন্য কাউকে পছন্দ না করলেও তাকে অনেক বেশি পছন্দ করতো। তো যখন ফুপি যখন আমার ফ্রেন্ডকে আদর করতো, ই করতো, এটা দেখলে ফ্রেন্ডের,
আপনি বলতে চাচ্ছেন যে আপনার ফ্রেন্ডের সাথে আবার তার ফুপুর খুব ভালো সম্পর্ক,
খুবই ভালো সম্পর্ক ছিল, ফ্যামিলিতে আর কারোর সাথে না থাকলো, খুবই ভালো সম্পর্ক ছিল। এবং খারাপ সম্পর্কটা ছিল আমার ফ্রেন্ডের মা এবং তার ফুপির মধ্যে খারাপ সম্পর্কটা ছিল। তো একটা ঘটনা আমাকে তারা বলেছে যে আমার ফ্রেন্ডের বয়স যখন 4 কি 5 হবে, তো আমার ওই ফ্রেন্ডের ফুপির রুমে তো কেউ অ্যালাউড ছিল না যাওয়াটা। তো বাসার কোনো কাজের লোক কোনো একদিন ওই রুমের মধ্যে যখন ঢুকে পড়ে, ঢুকে সে সেন্সলেস হয়ে যায় এবং কোনোভাবে তখন তাকে রুম থেকে বের করা হয়।
আমি কি জানতে পারি রুমের ভেতরে কি আছে?
হ্যাঁ, আমার আমি যতদূর আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি যে তা সে যতদূর আমাকে বলেছে যে সে তখন অনেক ছোট ছিল, যতদূর মনে করতে পারে ততদূর বলেছে যে রুমের পুরো ফ্লোরটা ছিল কালো এবং ওয়ালগুলো ছিল সব সাদা এবং ওয়ালে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এবং বিভিন্ন অ্যানিমেলসের কঙ্কাল টঙ্কাল এসব কিছু রাখা থাকতো।
ওকে, তারপরে কি হলো?
তারপরে যেটা হলো যে এরকম আরেকটা দিনের ঘটনা যে বাসার আরেকজন লোক এভাবে দাঁড়িয়ে আছে। তো আমার ফ্রেন্ড যেহেতু ও সবসময় ওই রুমের মধ্যে ঢুকতে পারতো এবং বেরিয়ে আসতে পারতো, আর কারো রুমের মধ্যে ঢোকার পারমিশন না থাকলেও শুধুমাত্র ও যেতে পারতো এবং বেরিয়ে আসতে পারতো। তো একদিন ও করেছে কি, ওই রুমের মধ্যে ঢুকে কোনো একটা ছোট্ট রেলিক টাইপের কিছু একটা জিনিস নিয়ে এসেছে। তো ওটা আনার পরে বাসার আরেকজন যে মেম্বার ছিল সে ওটা হাতে নেওয়ার সাথে সাথে সে সেন্সলেস হয়ে গেছে। তো যাই হোক, এরপরে বাসায় ফুপি আসলো, ফুপি এসে তাকে কিছু একটা বলে তার জ্ঞান ফিরে আনার পরে সে বাসা থেকে চলে যায়। তো এই ঘটনা নিয়ে, যেহেতু এই ঘটনাগুলো ফ্যামিলির মধ্যে অনেক বেশি হচ্ছিল এবং এটা নিয়ে গ্রামের লোকজনক অনেক কথাবার্তা বলছিল এবং ফুপির সাথে এবং আমার ফ্রেন্ডের মার মধ্যে অনেক খারাপ একটা সম্পর্ক চলছিল, তখন এই ঘটনার উপর বেস করে আমার ফ্রেন্ডের মা আমার ফুপিকে অনেক উল্টোপাল্টে কথা বলা শুরু করে এবং কথাবার্তা বলার এক পর্যায়ে আমার ফ্রেন্ডের ফুপি কোনো ধারালো কিছু একটা উপযোগ করে এবং সে খুব ডিপ ইউন্টেড হয়। এখানটা একটা জিনিস বলে রাখি যে আমার ওই ফ্রেন্ডের ফুপি কোন একটা জায়গায় কেটে গেলে অথবা সে কোনো ভাবে যদি উন্ডেড হতো ওইটা হিল করতে অনেক বেশি টাইম লাগত,
সাধারণ ছিল না অনেক ব্লিডিং হতো,
অনেক টেক কেয়ার করার পরে ওটা গিয়ে ঠিক হতো।
ওকে, তারপরে?
তারপরে এই ঘটনা যখন আমার ওই ফ্রেন্ডের ফুপি কোনো একটা ধারালো কিছুর উপর গিয়ে পড়লো সে ডিপলি উন্ডেড হয়, তো তখন তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে যেতে যেতেই সে রাস্তায় মারা যায়। এবং মারা যাওয়ার আগে সে শুধু একটা কথা বলে গেছে যে এই ফ্যামিলিতে আমি শুধু আমার ফ্রেন্ড, মানে ওর নাম বলতে চাচ্ছি না, শুধু ওকে ছাড়া এই ফ্যামিলিতে আমি কাউকে ভালোবাসি না, এটা সে মারা যাওয়ার আগে বলে গেছে। তো যাই হোক, সে মারা যাওয়ার পরে যখন বাসায় তার লাশ নিয়ে আসা হলো এবং দাফন টাফন সব কাজকর্ম করার পরে আমার ফ্রেন্ডের মা আসলে উপলব্ধি করতে পারলো যে আমি এতদিন যা করে এসেছি আসলে সেগুলো ঠিক হয়নি এবং আমি হয়তো অনেকটা অবিচারই করে এসেছি, কারণ আমার ফুপি কখনোই তার ব্ল্যাক ম্যাজিকের কারণে কখনোই কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। সো তাকে সারা জীবন সে শুধু ব্লেম করে এসেছে। তো এইভাবে সে আসলে নিজেকে একটু অন্যরকম ভাবত এর পর, এই ঘটনার পর থেকে। তো যাই হোক, ওই দিনের পরে যখন সবাই ঘরের বাসার উঠোনের মধ্যে বসে গল্প, মানে কথাবার্তা বলছে যে কি হয়ে গেল, হঠাৎ ঘটনাটা কি হয়ে গেল, এর মধ্যে আমার ফ্রেন্ডের ফুপি যখন ওই যে বাসাটাতে থাকতো ওই বাসাটাতে হঠাৎ করে আগুন ধরে গেল এবং আগুন ধরে বাসাটা পুরো খুব অল্প সময়ের মধ্যে বাসাটা পুরো ছাই হয়ে গেল এবং বাসার মেম্বাররা তখন খুব ভয় পেয়ে গেল যে কি হলো এটা। ঠিক তখনই তারা ডিসাইড করলো যে যেহেতু আমার ফ্রেন্ডের ফুপি এই রুমটাতে ব্ল্যাক ম্যাজিক করতো, থাকতো এতদিন ধরে, এবং সে চলে যাওয়ার সাথে সাথে রুমটাও যেহেতু পুরো ছাই হয়ে গেল, আমরা আর এই গ্রামে থাকবো না। তখন এরপর থেকে আমার ফ্রেন্ডের দাদু দিদা, আমার ফ্রেন্ডের মা বাবা সবাই মিলে ঠিক করলো যে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব, এই এলাকা ছেড়ে চলে যাব, এই এরিয়া ছেড়ে চলে যাব। তখন তারা ওই গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসলো, একটা জায়গায় চলে আসলো, আমি নাম বলতে চাচ্ছি। তো এখানটা এসে তারা যখন তারা ওই গ্রাম ছেড়ে চলে আসলো তখন আমার ফ্রেন্ডের বয়স আনুমানিক 5 কি 6 হবে। তো ঢাকায় চলে আসার পরে অনেক দিন হয়ে গেল ঘটনা, প্রায় 1-1.5 বছর পার হয়ে গেল, আমার ফ্রেন্ডের বয়স তখন 7 কি 7.5 হবে। তো আমার ফ্রেন্ড তখন আমাকে বলছিল যে একদিন রাতে সে শুনতে পায় যে কেউ তাকে ডাকছে, তার নাম ধরে ডাকছে। সো প্রথম দিন সে পাত্তা না দিল, দ্বিতীয় দিন সে আবার শুনতে পায় যে কেউ তাকে ডাকছে, তার নাম ধরে ডাকছে। তখন সে ভালো করে খেয়াল করে দেখলো যে এটা তার ফুপির গলা, ফুপির ভয়েসে কেউ তাকে ডাকছে। তখন সে উঠে গিয়ে দেখে যে আয়নার মধ্যে তার ফুপি দাঁড়িয়ে আছে এবং তার সাথে কথা বলার চেষ্টা করছে। তখন সে আয়নার মধ্যে কথা না বলে সে ওই রাতটা কাটায়। পরের দিন সকালে তো তার মাকে শেয়ার করে যে আমি তো গতকাল রাতে ফুপিকে দেখেছি আয়নার মধ্যে, সে আমার সাথে কথা বলতে যাচ্ছিল। তখন তার মা বুঝতে পারে যেহেতু ফুপি ব্ল্যাক ম্যাজিক করতো, সামহাও সে কিছু একটা করে গেছে যার কারণে সে এখনো মৃত্যুর পরেও আমার ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলতে পারে।
কথাবার্তা কিভাবে বলে আরেকবার বলেন।
হ্যাঁ, সে কথা বলতো আয়নার মাধ্যমে, কোন একটা মিররের মাধ্যমে।
রাইট।
আমি ফার্দার বলছি যে ওই আমার তখন তার মা বলে দিল যে তুমি এক কাজ করো, তুমি তোমার ফুপি যদি আসে তুমি তোমার ফুপির সাথে কথা বলো। তো তখন আমার ফ্রেন্ড আমার সাথে শেয়ার করলো যে এভাবে প্রায় প্রতিদিন রাতেই আমার ফ্রেন্ড আয়নার মধ্যে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ফুপির সাথে কথা বলতো এবং দূর থেকে তার মা দেখতো যে আমার ফ্রেন্ড আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছে, বাট সে কখনো এটা দেখতেও পায়নি, কখনো সে কথা বলতেও পারেনি। তার মানে শুধু আমার ফ্রেন্ডই শুধু আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতো এবং বিভিন্ন কথা বলতো। আমার ফ্রেন্ড আমাকে বলেছে যে মাঝে মাঝে তার ফুপি আসতো কথা বলতে, মাঝে মাঝে আরও কিছু লোক আসতো কথা বলতে, বাট তাদের সাথে আমার ফ্রেন্ড কথা বলতো না, বলতো শুধু ফুপির সাথেই। এবং আমার ফ্রেন্ডকে যদি কোনো ব্যাপারে আগে থেকেই সাজেশন দিতে হতো, কোনো ব্যাপারে যদি সাবধান করতে হতো, তো ফুপি আগে থেকেই ওকে সাবধান করে দিত অথবা কিছু জানিয়ে দিত।
ওকে, আপনাকে অনেক থ্যাঙ্কস আপনার ঘটনার জন্য। আমরা আপনার কাছে হয়তো আবারও ফিরে আসবো, যদি আপনার অন্য কোনো ঘটনা থাকে। আমরা আপাতত একটা বিজ্ঞাপন বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। অনেক অনেক দারুণ দারুণ ঘটনা আপনার জন্য ওয়েট করছে, বিশেষ করে মর্গের ঘটনা রয়েছে এবং মানে হসপিটালের মর্গের ঘটনা রয়েছে আপনাদের জন্য। ব্ল্যাক ম্যাজিকের শিকার, একদম সরাসরি এখনও ব্ল্যাক ম্যাজিকে ভুগছে এইরকম একজন মানুষ কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে আসবে। তো আমাদের সাথে থাকুন। যাওয়ার আগে জানিয়ে যাই, যদি আমাদের এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদেরকে ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, হুইচ ইজ bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটিকে আপনি এসে শেয়ার করবেন নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান, চলে যান www.facebook.com/ রেডিওর ফুটি অথবা www.facebook.com/bhootfm.raffle. নিচ্ছি ছোট্ট একটা বিরতি, স্টে টিউন রেডিও ফুটি, এন্ড ডোন্ট স্টপ ফুটি.
This track was downloaded from FusionBD.com.
Welcome back. আমি রাসেল, আমার সাথে রয়েছে মাহফুজ. আপনারা শুনছেন রেডিও ফুটি, আর চলছে ভূত এফএম. এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন আরও অন্যরকম উইথ গ্রামিং ফোন. আর একটা জিনিস, একটা খবর, ছোট্ট একটা খবর জানিয়ে রাখি, সেটা হচ্ছে হেই ফেস্টিভ্যাল চলছে, আপনারা সবাই জানেন, কালকে অর্থাৎ বৃহস্পতিবার থার্সডেতে আমি গিয়েছিলাম. এবং সেখানে গিয়ে আপনাদের সাথে যারা ছিলেন ওখানে, তারা নিশ্চয়ই মানে ভূত এফএমের অনেক কিছু নিয়ে আপনাদের সাথে সরাসরি আলোচনা করছিলাম গতকালকে. এবং আগামীকাল বিকালে অথবা সন্ধ্যার দিকে আরও একবার যাবার ইচ্ছে রয়েছে. আপনারা যারা বইমেলায় আমাদের বইগুলো কালেক্ট করতে পারেননি, কালকে করতে পারবেন, সিডি সহ বইগুলো আবারও পেয়ে যাবেন. এবং সেই সাথে আমার মানে আমি তো থাকবোই, মাসুম থাকবে, এবং আমাদের সাথে ভূত এফএমের বিষয়ে কথা বলার কতটুকু সুযোগ পাবো জানি না, তবে হ্যাঁ কিছু বই সিগনেচার করতে পারি হয়তো যদি আপনারা আসেন. যাই হোক, আমি একটা ঘটনায় পড়ছি, ঘটনাটা আমাদের কাছে আমি জানি না, মানে জাস্ট পেয়েছি একজনের কাছ থেকে এবং সেভাবেই পড়ছি. এবং আমি আসলে সত্যি কথা বলতে কি যে আমার কাউকে জাজ করার ক্ষমতা তো আমাকে দেওয়া হয়নি, বাট এই ঘটনাটা একটু অন্যরকম লেগেছে বলেই আমি পড়ছি, দেশের বাইরে থেকে ঘটনাটা এসছে, পড়ি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি. হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমার নাম আফরিন, গত 4 বছর যাবত আপনাদের প্রোগ্রামের একজন নিয়মিত শ্রোতা. আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে, আপনাদের সাথে শেয়ার করবো করবো করেও কখনো করা হয়নি, এবার সাহস করে লিখে ফেললাম। খুব ভয়ের কিছু না, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই সব ঘটনার পেছনে কারণ এখনও আমার কাছে অস্পষ্ট। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আমার ফ্যামিলির সাথে ইতালিতে আছি ছোটবেলা থেকে। আমার বাবা কাজের সুবিধার জন্য বিভিন্ন শহর বদলাতে হচ্ছিল আমাদের, এবং শেষ পর্যন্ত বাবার কাজের জায়গা হওয়া থেকে খুব কাছের একটা এলাকাতে বাসা পেয়ে গেলাম। তবে বাসা নিয়ে সমস্যা ছিল না, সমস্যা ছিল এলাকাটাকে নিয়ে। চারিদিকে পাহাড়ে ঘেরা খুব ছোট এলাকা, এবং মূল শহর থেকে অন্যান্য শহরে যাওয়ার যে রাস্তা, তার মাঝখানে একটা স্টেশন বলা যায় এটাকে। বাড়িঘর বা মানুষজন খুব বেশি ছিল না, মাঝখান দিয়ে শুধু মেইন রাস্তা চলে গেছে, যার একপাশে সারি সারি সব বাড়িগুলো এবং অন্য পাশে পরিত্যক্ত একটা হোটেল, একটা নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি, আপেল বাগান এবং গ্রেভিয়ার্ড, এবং গ্রেভিয়ার্ড লাগানো একটা গির্জা। আমাদের বাসা ছিল ঠিক গির্জার সামনে, দুই দিকেই পাহাড় ছিল, তাই সূর্যের আলো আসলেও বাসার ভেতর আবছা অন্ধকার হয়ে থাকতো সবসময়। আমাদের বাসার নিচের তলায় বাসার মালিকের ভাই ইউসুফের কষায়ের দোকান ছিল, মানে কষাইখানা ছিল, তাই সে সবসময় সেখানেই থাকতো। আমরা বলতে গেলে এলাকার একদম শেষ মাথায়, এবং এলাকার একমাত্র বাসস্টপে যেতে হলে আমাদের বাসার সামনের জেব্রা ক্রসিং বার হয়ে তারপর অন্য পাশে দিয়ে যেতে হয়। যাই হোক, আমি মেইন শহরে হাই স্কুলের শেষ বর্ষে ভর্তি হলাম, এবং স্বাভাবিকভাবেই বাস দিয়ে আসা যাওয়া করতে হবে প্রতিদিন সকাল দুপুর, এই এবং এই সাইড ওয়াক দিয়ে আমি আসতাম, এবং আপেল বাগান, পরিত্যক্ত বাড়ি, পরিত্যক্ত হোটেল আমার নজরে পড়তো না। এইসবের সামনে দিয়ে হেঁটে আসলেও আমার নজরে পড়তো না, কারণ কখনো অস্বাভাবিক বা ভৌতিক কিছু মাথায়ও আসেনি। স্কুল শেষ, কলেজে ভর্তি হয়েছি, সামার ভ্যাকেশন চলছে, বাসায় আছি। একদিন হঠাৎ বিকট শব্দ, আমার জানালা দিয়ে দেখতে পেলাম ইউসুফের দোকানের সামনে বিলবোর্ড, রাস্তার পাশে যে পাথরের দেয়ালে লাগানো, ওইখানে একটা গাড়ি ব্রেক ফেল করে ধাক্কা খেয়েছে। পুলিশ অ্যাম্বুলেন্স মুহূর্তে চলে আসলো, গাড়ির দরজা কেটে উদ্ধার করলো ভেতরের মানুষকে, এবং সেটা ছিল একজন মহিলা এবং তার 5 বছরের মেয়ে। বাচ্চাটা অলরেডি মারা গেছে এবং মায়ের অবস্থা গুরুতর। যাই হোক, ওই মহিলা সুস্থ হওয়ার পর সবসময় সেই দেয়ালটার নিচে কিছু ফুল আর মোমবাতি জ্বালিয়ে রেখে যেত। আমার কলেজ শুরু হলো, সপ্তাহে 2 দিন বিকালে ক্লাসের কারণে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত, এবং খুব ভোরে যেতে হতো বলে বেশ অন্ধকার থাকতো এবং ভয় করতো না। তবে বাসার গেট থেকে বেরিয়েই যখন মোমবাতি জ্বলতে দেখতাম, একটু কেমন যেন গা ছমছম করতো। বাচ্চাটার জন্য খুব খারাপ লাগতো, মাঝে মাঝে মনে হতো বাচ্চা মেয়েটার আত্মা কি এখানে আছে, আমাকে দেখছে। আহারে, উইন্টার এসে গেল, কলেজ থেকে আসতে আসতে চারিদিকে একেবারে অন্ধকার, রাস্তার ল্যাম্প পোস্ট ছিল, কিন্তু আপেল বাগানের শুরুতে যেটা ছিল সেটা ওটা কখনোই জ্বলত না, কেন কে জানে। কিছুদিন পর একটা অ্যাক্সিডেন্ট, আরেকটা অ্যাক্সিডেন্ট, তাও এই একই জায়গায়। আমার বাসার সামনে যে জেব্রা ক্রসিং, ওইটা পার হওয়া হচ্ছিল এলাকার একজন বুড়ো মহিলা গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছে, আবার পুলিশ অ্যাম্বুলেন্স। কিন্তু তারপর ওই বাড়ি বুড়ি মহিলার কি হয়েছিল কিছুই খবর পায়নি। কলেজের প্রথম বর্ষ শেষ করে আমি দ্বিতীয় বর্ষে, আর তখন থেকেই আমার সাথে শুরু হলো সব ঘটনা। একদিন কলেজ শেষ করে হেঁটে আসছি, যেহেতু উইন্টার তাই সন্ধ্যাতেই পুরোপুরি অন্ধকার। আপেল বাগানটা সেই বন্ধ ল্যাম্প পোস্টটা পার হয়ে সামনে এগোচ্ছি, গির্জার লাইট আমাদের বাসা দেখা যাচ্ছে। হঠাৎ ঘাড়ে কিছু একটা স্পর্শ পেলাম, ভাবলাম বাতাস, কিন্তু উইন্টার জ্যাকেট পরা, ঘাড় তো পুরো ঢাকা, বাতাস লাগার চান্সই নেই। আর বাতাসের স্পর্শটা কেন মনে হলো কোনো ঠান্ডা হাতের স্পর্শ। চারিদিকে তাকিয়ে ভয় পেয়ে বসলো আমাকে, যা গত আড়াই বছরে একবারও পাইনি, একটা মানুষও নেই, আমি একা এই সব কিছুর মাঝখানে। কিছু না ভেবে দৌড় দিলাম। যাই হোক, বাসায় গিয়ে আম্মুকে সব বলার পরে সে ঠিক করলো এখান থেকে বাস স্টপে আমার জন্য দাঁড়িয়ে থাকবে, পরে আমাকে নিয়ে একেবারে আসবে, যেন আর ভয় না পাই। এভাবেই চলছিল, ভয়টা ভুলে গিয়েছিলাম। কিন্তু প্রায়ই তিনটা চারটার দিকে ঘুম ভেঙে যেত, কি যেন কানের কাছে এসে ফু দিত। মনে হতো ঘরে আমি, আমার বোন ছাড়াও অন্য কেউ আছে। খুব ঘেমে যেতাম, মাঝে মাঝে আম্মুকে ঘুম থেকে ডেকে এনে বলতাম, একটু ধোয়া পড়ে মাথায় ফু দিয়ে দাও তো, ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতাম। যাই হোক, এভাবে চলে গেল আরো দেড় বছর। মাঝখানে এর মাঝে ভূতফোনের সাথে পরিচয় করিয়ে দিল এক বন্ধু, অন্যদের ঘটনা শুনে শুনে স্বাভাবিক হয়ে গিয়েছিলাম। কলেজ ছেড়ে দিয়েছিলাম তৃতীয় বর্ষ শেষ করে, দেশে গেলাম তিন মাসের জন্য। আমার মা দেশে গিয়েই কোনো এক কবিরাজ তাকে তাবিজ এনে পড়িয়ে দিতে বলল আমাকে। দুই মাস স্বপ্ন বা হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, কানে ফু পাওয়া, ঘেমে যাওয়া সব বন্ধ হয়ে গেল। চলে আসার পর দুই সপ্তাহ আগে এক রাতে ঘুম ভেঙে গেল। ওই রুমে আমার বোন ছাড়াও আমার নানু ঘুমাতো আমার সাথে। যাই হোক, ঘুম ভেঙে গেছে আগের মতো ভয় পাই না বলে অন্ধকার রুমেই একটু হাঁটাহাঁটি করলাম, তারপর ওয়াশরুমে গেলাম। কিন্তু বের হওয়ার সময় দরজা থেকে আর বেরোতে পারছিলাম না, কেউ যেন আমার পা ধরে রেখেছে। নানুকে ডাক দিচ্ছি কিন্তু উঠছে না, অথচ আমার সামনেই শুয়ে আছে জাস্ট দু হাত দূরে। কোন রকমে দরজা থেকে সরে রুমে আসলাম, আর তখনই সুন্দর ফুলের গন্ধ আমার নাকে আসলো। আমি জানি আমাদের বাড়ির চারপাশে কোনো ফুল গাছ নেই বা কোনো রুমে স্প্রে দেয়া নেই, কিছু একটু একটু আগেই তো কয়েলের গন্ধ ছিল। আমার মাথা ঘুরছিল কিন্তু গন্ধটা যাচ্ছে না। নানুকে ডাকছি, ওনার ঘুম ভাঙে না। হেঁটে হেঁটে আম্মু রুমে গেলাম, আম্মুকে ডেকে দেওয়ার সাথে সাথে আম্মু উঠে গেল। আমি আম্মুর বিছানায় বসে পড়েছি, তারপর আমি আর কিচ্ছু জানি না। সকালবেলায় কোরআন তেলাওয়াত করার শব্দ কানে আসলো, আমার মা এবং অনেকেই কাঁদছিল, আমি নড়তে পারছিলাম না। হাসপাতালে নেওয়া হলো কিন্তু ডাক্তার বলল কিছুই হয়নি, ভালো হয়ে গেলাম, বাংলাদেশ থেকে এসে পড়লাম। এবং তখন আমার মা বলল, আমি ওই রাতে নানু যখনই দোয়া পড়ে আমাকে ফু দিচ্ছিল, আমি খুব বাজেভাবে গালাগালি করছিলাম, কিন্তু আমি খুব রেগে গেলেও কখনো কাউকে গালি দেই না। প্রায় নয় মাস পার হয়ে গেল, নয় মাস পর আবার দেশে গেলাম। আমার আগ হলো, স্বামীকে রেখে চলে আসলাম তার কাগজ ঠিক করার জন্য। ততদিনে আমাদের এলাকাতে আরেকটা বাস স্টপ করা হয়েছে, আমাদের বাসার থেকে একটু পেছনে, মানে গির্জার পাশে যে গ্রেভিয়ার্ড ওটার অন্য পাশে। দিনটা ছিল 23 নভেম্বর 2012। আমি মেইন শহর থেকে বাস দিয়ে এসে স্টপে নামলাম। রাস্তা পার হওয়ার জন্য জেব্রা ক্রসিং এর কাছেও যায়নি, সব সময়ের অভ্যাস মতো টিকিট ব্যাগ নিয়ে নামলাম কিনা চেক করছি। এতটুকুই মনে আছে, যখন হুশ ফিরল আমি হসপিটালের ইমার্জেন্সিতে শুয়ে আছি, বাবা মা পাশে আর কাঁদছে, এবং ডাক্তার আমাকে বলছে তুমি অ্যাক্সিডেন্ট করেছো, ভালোভাবে তাকাতে পারছি না। কিন্তু কিভাবে হলো, আমি তো রাস্তার কাছেই যাইনি, বাস স্টপটাতেই দাঁড়িয়ে সব চেক করছিলাম। আমার অ্যাক্সিডেন্ট হওয়া নাকি ইউসেফও দেখেছে, এবং সেই আমার মাকে ডেকে নিয়ে বাসা থেকে ডেকে নিয়ে এসেছে, এবং তারপর পুলিশ অ্যাম্বুলেন্স এমনকি এইবার সাংবাদিকও চলে এসেছিল। আমার শরীরের কোথাও কিছু হয়নি, শুধু মাথাতেই খুব বাজেভাবে ব্যথা পেয়েছি ওই বাচ্চা মেয়েটার মতো, কিন্তু বেঁচে গিয়েছে। এক বছর হল আমরা নতুন জায়গায় বাসা নিয়েছি, এখনো সম্পূর্ণ সুস্থ না, ট্রিটমেন্ট চলছে। পুরোপুরি সুস্থ কবে হব জানি না, আদৌ হব কি না কে জানে। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন আর সতর্ক থাকবেন। আফরিন লিখেছেন এই মেলটি। থ্যাংক ইউ আফরিন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এই ঘটনাটা পাঠিয়েছেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কাছে আরও অনেক দেখতে পাচ্ছি যে এস এম এস এসছে, শুভ আমাদের লিখেছেন ওয়াটসঅ্যাপ থেকে, রাজশাহী সেকেন্ড এবং থার্ড স্টোরি, একটা ভেরি নাইস এস এম এসটা পড়লে খুব খুশি হতাম, পড়ে ফেললাম। সাইফুল চিরাং থেকে লিখেছেন, বউ চিরাং বৌবাজার থেকে, রাসেল ভাই আজকের ভূতাসম খুব ভালো হচ্ছে, সালমান লিখেছেন হোয়াট আ স্টোরি, আমাদেরকে পিউর রহমান লিখেছেন বাগেরহাট থেকে, অসম ইমেল, থ্যাংকস রাসেল ভাই, হানিফা আমাদের লিখেছেন টুইন টাওয়ার থেকে, আজকে ভূতাসম খুবই ভয়ঙ্কর হচ্ছে, হাসান লক্ষ্মীপুর থেকে লিখেছেন রাসেল ভাই। আচ্ছা, আমি এই এস এম এস পড়ার ফাঁকে একটা কথা বলি যে হঠাৎ করে আজকে যদি আপনার কেউ সত্যিই আয়না দেখেন এবং নিজের প্রতিবিম্ব যদি না দেখতে পান কেমন লাগবে, হঠাৎ করে আপনার যদি বাথরুমে যাবার পরে মনে করেন, মনে হয় জাস্ট ওয়াশরুমে গেলেন, ওয়াশরুম থেকে বের হবার আগে কেউ একজন আপনার পা ধরে রেখেছে, কেমন লাগবে? ঠিক এই ঘটনাগুলো কিন্তু ঘটছে আমাদের এইখানে, যারা ঘটনা পাঠাচ্ছেন তাদের সাথে, প্রত্যেকের সাথে ঘটেছে কিন্তু। এবং কেউ একজন হয়তো আয়নার সামনে প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন না, কোনো একজনের দেখা যাচ্ছে যে বাথরুম থেকে ঠিক ওয়াশরুম থেকে বের হবার আগের মুহূর্তে কেউ পা টেনে ধরে রেখেছে, কোনো একজন রিক্সায় বসে যাচ্ছিলেন বাম পাশে, ডান পাশে সরে যাবেন অভ্যাসবশত, ডান পাশেই তিনি বসেন, সরতে গিয়ে দেখলেন ডান পাশে কোনো একটা কিছু আছে, যাকে দেখা যাচ্ছে না কিন্তু অস্তিত্ব পুরোপুরি টের পাওয়া যাচ্ছে। রাতের বেলায় এরপরে রিক্সায় চড়তে আমারও ভয় লাগবে, আমরা অভ্যাসবশত যেমন রিক্সার বাম দিকে বসে ডান দিকে হাত বুলাই মাঝে মাঝে, বা হাতটা অসাবধানতায় অনেক সময় চলে যায় ফাঁকা থাকলে সিটটা, এবং অনেক সময় ডান হাতে আমি যেটা করি মাঝে মাঝে ভর দেই, সেটা নিতে ভয় লাগবে, গাড়িতেও ঠিক একই অবস্থা হবে। সো এই ঘটনাগুলো ঘটছে তো কোথাও না কোথাও, এবং এই ঘটনাগুলো আর যাই হোক প্রচণ্ড ভয়ের তো, আর যাদের সাথে ঘটছে তাদের অনুভূতিটা একটু চিন্তা করুন। আমাদেরকে এছাড়াও রিফাত শান্তিনগর থেকে এস এম এস করেছেন, তিনি বলছেন ভয়ে লাইট জ্বালিয়ে দিয়েছি, আমারও ভাই সেই অবস্থায় এখানে সবাই আমরা আছি বলেই হয়তো মানে ভয়টা একটু কম লাগে। জসিম মংলা থেকে আমাদের এস এম এস করেছেন, এই মংলা আমরা মংলা যেতে পারি কিন্তু, এবং আমাদেরকে কিরণ লিখেছেন খুব ভয় লাগছে, রাজ আমাদের এস এম এস করেছেন তিনি অনলাইনে ভূতাসম শুনছেন, অর্থাৎ ফুটি অ্যাপ দিয়ে তিনি ভূতাসম শুনছেন আমাদেরকে। এছাড়াও পালকি মাসুম এস এম এস করেছেন ফ্রম তেজগাঁও, এবং আমাদেরকে এছাড়াও আলভি মোহাম্মদপুর থেকে এস এম এস করেছেন, আতিক বগুড়া থেকে এস এম এস করেছেন, আমাদেরকে আশফাক এস এম এস করেছেন মিরপুর 10 থেকে, রাহাত আল আমিন বনশ্রী থেকে এস এম এস করেছেন, এম ডি বাদল গাজীপুর থেকে এস এম এস করেছেন, অনেক আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি রাজ এস এম এস করেছেন জিহাদ কেরানীগঞ্জ থেকে, আহমেদ আমাদের এস এম এস করেছেন আহমেদ খুলনা থেকে, শাকিব আমাদের মোহাম্মদপুর থেকে এস এম এস করেছেন, আমাদের এস এম এস করেছেন নেলসন, এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন নাশিতা কুবিল থেকে, এছাড়াও আমাদেরকে তানিয়া এস এম এস করেছেন এবং তাইন আমাদের এস এম এস তাইন আমাদের এস এম এস করেছেন মোহাম্মদপুর থেকে, এছাড়াও আমাদেরকে নিন এবং মেহেদি এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে ম্যানিলা ময়মনসিং থেকে। ওকে ফাইন, আমরা এরপরে বা যখন আবারও ফিরে আসবো তখন আরও কিছু ঘটনা নিয়ে আসবো, কিন্তু এখন মোটামুটি যে অবস্থায় আছে কোনো ঘটনা শেষ শুরু করলে হয়তো শেষ করা যাবে না, সেজন্য আপনাদের পারমিশনে আরও একবার একটা বিরতি নিয়ে আসছে, কিছু করার নেই আমার, সরি দ্যাট। আপনারা আমাদের সাথে থাকুন এবং এস এম এস পাঠান, মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস, দেখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা যারা ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutasam@phurti.fm, which is bhutasam@radioforti.fm, আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.phurti অথবা www.facebook.com/bhutasam.rasel, লাইক দিয়ে কমেন্ট করুন আমাদের আজকের পোস্টে এবং সেই সাথে পেজে। আর এখন যেটা করব সেটা হচ্ছে একটা বিরতিতে যাবই, বিরতির আগে আমি যেটা করব সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে এরপরে যখন ফিরে আসবো থাকবে একটা মর্গের ঘটনা, এবং সেই মর্গের ঘটনাটার জন্য আপনি প্রস্তুত থাকুন, ফিরে আসছি একটু পরেই। Stay tuned to Radio Phurti and don't stop the Phurti.
This track was downloaded from fusionbd.com.
Phurti FM, the night comes alive.
With Grammy form.
Welcome back. আমি রাসেল, আপনার সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম, এবং আপনারা সবাই জানেন ভূত এফএম এখন আরও অন্যরকম উইথ গ্রামিং ফোন। আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে আমাদের যে পেজটা রয়েছে সেখানে একজন লিখেছেন অভিশাপ সপ্ত ড্রাকুলা যার নাম, এবং ফেসবুক নেই আর কি, এবং তিনি লিখেছেন আমাদেরকে যে রাসেল ভাই আইওএসের জন্য কি ফুটপি অ্যাপ আছে, কি বলেন বস? এটা থাকবেই, এবং আপনি এখন জাস্ট অ্যাপ স্টোরে চলে যান এবং সেখানে গিয়ে ক্লিক করুন, তারপরে সেখানে টাইপ করুন রেডিও ফুটপি, RADIOFORTI ফুটপি, দেখবেন যে আমাদের অ্যাপ অবশ্যই পেয়ে যাবেন। এবং তিনি লাস ভেগাস থেকে আমাদের এই মানে কি বলবো যে কমেন্টটি করেছেন। রিয়াজ মাহমুদ আমাদের লিখেছেন ইউএসএতে বসে ভূত এফএম বসে ফুর্তি অ্যাপ ইউজ করে লাইভ ভূত এফএম শুনছি, থ্যাংকস টু রেডিও ফুর্তি, ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ আস। আমাদেরকে এছাড়াও একলা পাখি লিখেছেন যে অ্যাপে রেকর্ড অপশন আছে কি না। না ভাই, সরি, আই এম রিয়েলি সরি, এখনও পর্যন্ত সে অবস্থা নাই। ঘুমের দেশে রাজকুমার লিখেছেন যে নাইস লাগে ভূত এফএম, আমি প্রতিদিন শুনি। হ্যাঁ, আমি অনেকের কাছে শুনেছি, আমার খুব অদ্ভুত লাগে যে প্রতিদিনই নাকি অনেকে শোনেন, বাট এটা রাতে শুনবেন প্লিজ। হ্যাঁ, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি তিথি লিখেছেন যে আফরিন আপুর জন্য অনেক দোয়া থাকলো, অর্থাৎ একটু আগে আমি যে ইমেলটা পড়লাম সেই ইমেলের প্রেক্ষিতে তিনি লিখেছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সোহিনা নিম আখতার লিখেছেন যে ভূত এফএম আই মিস ইউ, ওয়াই? আপনি সবসময় যদি থাকেন আমার সাথে কানেক্টেড, তাহলে তো এখন তো ফুটপি অ্যাপ আছে পৃথিবীর যেখানে থাকেন না কেন, আমি ঠিক বুঝিনি কেন আপনি বলেন এই কথাটা। আচ্ছা, আমি ফারুক খান আমার যে পেজটা আছে সেখানে লিখেছেন, আমি ভয় পাচ্ছি না কেন, জানতে পারি? না ভাই, আপনি একদম জানতে পারেন না। আচ্ছা, আপনি নিজে জানেন না, আমরা কীভাবে জানবো, তাই না? সত্যি তো, আমরা কীভাবে জানতে পারি বলেন? গুড স্টোরি পিকে, আচ্ছা প্লিজ, আচ্ছা, এবং ছবিটাও অনেক হরেবল সেটা লিখেছেন। আমি হচ্ছে শাহরিয়ার নামাজ আমাদের লিখেছেন, এবং তার সঙ্গে তিনি ভূত এফএম শুনছেন এই মুহূর্তে, তার সঙ্গে রয়েছে রাকিব এবং ফাইজা, তারা সবাই ভূত এফএম শুনছেন এই মুহূর্তে। আমাদেরকে অবশ্যই আপনাদের অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়া আমি প্রাচীন এস এম এস করেছেন আরও অনেকেই, যাই হোক সেগুলোও পড়বো। একটা মর্গের ঘটনা শুনে আসি আমরা, এবং এটা ঘটেছিল বাংলাদেশেরই কোনো একটা হসপিটালে, যিনি ঘটনাটা শেয়ার করছেন তিনি হয়তো জায়গাটার নাম বলবেন না, বাট ঘটনাটা একটু শুনে দেখুন, একটু মন দিয়ে শুনবেন। প্রত্যেকটা ঘটনারই কোনো একটা জায়গা থাকে যে জায়গাটা আপনার ভালো লাগার মতো, এবং সেই জায়গাটা যদি আপনি ধরে ফেলেন না, ডেফিনেটলি সেটা ভালো লাগবে। যাই হোক, আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটাও একটু বলবেন আমাদেরকে।
থ্যাংক ইউ রাসেল ভাই, আই এম তরিকুল ইসলাম তারেক, স্টুডেন্ট অফ ব্র্যাক ইউনিভার্সিটি, অ্যান্ড আই এম ফ্রম উত্তরা।
ওকে,
তো রাসেল ভাই, আমার যে ঘটনাটা সেটার মেডিকেলটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইউজড অ্যান্ড পপুলার মেডিকেল কলেজ ইন বাংলাদেশ, বাট আমি নামটা বলতে চাচ্ছি না। তো ইন সামার 13 আমার আঙ্কেলের একটা অ্যাক্সিডেন্ট হয়। তো তখন আমি, আমার চাচি আর আমার আঙ্কেল এই তিনজন 3 মাস কন্টিনিউসলি সেই মেডিকেলে ছিলাম। তো আমি যেটা করতাম প্রতিদিন, যে সারাদিন খুব বিজি থাকতাম, কারণ সারাদিনই কাজগুলো আমারই করতে হতো, আর আমার যে সঙ্গে চাচি কাজ করতো, তো আমি রাতের বেলায় ফ্রি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমি বাইরে যে চাটা খেয়ে আমি এসে ঘুমাতাম। তো একদিন সকালবেলায় আমি ডক্টর্স ক্যাফে, এটা প্রথম দিকের ঘটনা, তো খুঁজতে খুঁজতে আমি মর্গটা দেখি, অ্যান্ড আই ওয়াজ ফিলিং স্ট্রেঞ্জ, বিকজ যেটা প্রতিদিন টিভিতে দেখতাম সেটা সরাসরি দেখার পর এটা ফিলিংসটাই অন্যরকম, আর তাও আবার মর্গ। তো আমি সেদিন টাইম ছিল না, কারণ ডক্টর্স রাউন্ড আছে, অনেক কাজ আছে, তো আমি কি করলাম যে সেদিন খাবার নিয়ে চলে গেলাম। তো এরপর থেকে আমি ফ্রি হলেই সন্ধ্যার দিকে আর রাতের দিকে যখন সময় পেতাম আমি সেই মর্গটার সামনে যে দাঁড়ায় থাকতাম। তো আমি একটু মর্গটার একটু বর্ণনা দিই, যে মর্গটার ডান দিকে হচ্ছে লম্বা একটা প্যাসেজ যেটা প্রায় 1 কিলো মতো, সেখানে হচ্ছে ব্লাড ব্যাংক, এক্সরে ডিপার্টমেন্ট আর আদার্স যেগুলো আছে এগুলো, অ্যান্ড মর্গের সাথে হচ্ছে বারান্দা, বারান্দার শেষে হচ্ছে ওয়াশরুম। তো আমি যেটা করতাম যে বারান্দার সাথে দাঁড়ালে মর্গটার জানলা খোলা, তো ওই জানলা দিয়ে স্ট্রেচারের বডিগুলা মানে শেপটা বোঝা যেত আর কি। তো আমি সারাদিন ডেড বডি দেখতাম, আমার সামনে অনেক লোক মারা গেছে আর কি। তো আমার মানে সবসময় এগুলো অদ্ভুত চিন্তা আসতো মাথার মধ্যে, যে মানুষ মানে এরকম। তো আমি একদিন, সেদিন মেডিকেলে লোক পেশেন্ট একদমই ছিল না, মেডিকেলটা এমন একটা জায়গা যে কোনো কোনো দিন অনেক পেশেন্ট, কোনো কোনো দিন পেশেন্ট একদমই কম, তো সেদিন পেশেন্ট অলমোস্ট মানে ছিলই না এরকম। তো রাতের বেলা রাত 11:30-12 বাজে আমি ওখানে দাঁড়াইছিলাম। তো ইন দ্য মিন টাইম একজন লোক, সে লুঙ্গি পরা, তার গায়ে একটা শার্ট, হাফাতার শার্ট, অনেক মোটা একটা শার্ট, আর পায়ে কিছু ছিল না, জুতো ছিল না। তো সে এসে আমার সাথে এমনভাবে দাঁড়ালো, আমি তার দিকে তাকালাম, কিছু বললাম না, সে বলল যে কি করেন এখানে? আমি বললাম যে এমনি দাঁড়া আছি। তো সে বলে যে তার কথাগুলো ছিল আঞ্চলিক টাইপের, সে বলে যে ভিতরের অবস্থা দেখছেন, মানুষের কোনো দাম নাই, কেমনে ফাড়া দেখে। তো আমার আসল ভাই তার সাথে কথা বলে কোনো ইন্টারেস্ট আমি পাই নাই। তো আর তার সম্পর্কে আরেকটা কথা যে তার শরীর থেকে একটি স্মেল আসছিল, যে স্মেলটা কম্পেয়ার করার মতো আই ডিন্ট ফাইন্ড এনিথিং। আমি আসার সময় চেষ্টা করছিলাম স্টুডিওতে আসার আগে যে কিছু একটা দিলে মানে আপনাদের বুঝতে সুবিধা হবে, কম্পেয়ারেবল করা যায় না আসলে। তো এরপরে আমি ভাই একটি স্মেল ছিল, তো সে এসে আমার সামনে দাঁড়ালো। তো সে এগুলো বলতেছে, আমি সে দুটা কথা বললাম, আমি একটা কথা বলি। তো সে এক সময় বললো যে এখানে কি আপনার পেশেন্ট আছে? আমি বললাম যে হ্যাঁ আমার পেশেন্ট আছে। তো সে বললো যে ভিতরে গেছেন কোনোদিন? সে আমাকে মর্ডটা ইন্ডিকেট করলো। লোকটা ছিল আপনার খাটো করে, তার পায়ে জুতো ছিল না, লুঙ্গি ছিল অনেক ময়লা একটা লুঙ্গি, আর হাফাটা শার্ট ছিল। আর আরেকটা বিষয় ছিল তার সম্পর্কে, তার গলার যে আকৃতিটা, টোটাল যে বডি স্ট্রাকচার সঙ্গে ইট ওয়াজ টোটালি ইনক্যাপেবল, মানে এটা অদ্ভুত একটা আকৃতি ছিল গলার। আর সে ছিল অনেকটা আদিবাসী টাইপের, দেখলে বোঝা যায় কিন্তু যে আদিবাসী টাইপের দেখলে বোঝা যায়। তো সে ছিল এরকম ধরনের। আর তার সাথে আমার মানে তার প্রথম তার এক্সিস্টেন্সটা আমার কাছে ভালো লাগছিল না। তো তারপর সে বলে ভিতরে গেছেন কোনোদিন? আমি বললাম যে না। সে বলে যাইবেন এখন? আমি বললাম যে না আমার এখন যাওয়ার ইচ্ছে না, তাছাড়া এখন যাওয়া সম্ভব না কারণ এখন তালা লাগানো। তো সে বলে যে আসেন আমি ব্যবস্থা করতেছি। তাহলে ভাই আমার না মানে কোশ্চেন ছিল যে সে কেন আমাকে কিনতে যাবে, আর আমার যাওয়ার ইচ্ছেও নেই। তো আমি কি করলাম, আমি ব্যাক করলাম। নামার পর সে আমার সামনে চলে আসলো, চলে এসে বললো যে চলেন ভিতরে। তখন একটা একটা মানে জোর একটা ভাব ছিল, একসময় সে বললো, একসময় ইনসিস্ট করতেছে যাওয়ার জন্য। আমি বললাম যে ভাই আমি যাবো না, আমার আমার কাজ আছে, আপনি যান। রাসেল ভাই তখনই ঘটে হচ্ছে মানে সবচেয়ে আজব যে ঘটনাটা, যে সে তখন আমাকে তার অদ্ভুত একটা ল্যাঙ্গুয়েজে মানে অদ্ভুত কিছু কথা বলে। তো আমি এখন যদি মনে করার চেষ্টা করি তখনকার ঘটনাগুলো, আমার এভরিথিং আই ক্যান রিমেম্বার, বাট ওই ল্যাঙ্গুয়েজ গুলা কি ছিল
আপনি একেবারেই পরিচিত না,
একদমই মানে মনে করতে পারলে, মনে করতে গেলে আমার আমার একটা এমন একটা অবস্থা, আমার নিউরন কাজ করে না এরকম, মানে আমার নিউরন একটা অনুরণের সৃষ্টি হয়। তো আমি আমার মনে আছে এটা যে সে কিছু বলেছিল আমাকে, টোন গুলো ছিল অদ্ভুত টোন, ল্যাঙ্গুয়েজ গুলো কি ছিল আমি জানি না। তবে এবং তখন আমি তার দিকে এক মানে চোখে একদম এক নাগে তাকাইছিলাম এবং আমি সব শুনছিলাম। তো ইন দ্য মিন টাইম আমি ইনফ্লুয়েন্সড হয়েছিলাম যাওয়ার জন্য, এবং আমি মর্গের ভিতরে তার সাথে যাওয়ার জন্য ব্যাক করি। ব্যাক করে আমি হাঁটতেছি, সে আমার সামনে হাঁটতেছে, আমি হাঁটতেছি তার পেছনে পেছনে। তো আমি বারান্দা পর্যন্ত আসি, আসার পর সেই সময় আমার মোবাইলে একটা ফোন আসে। ফোন আসার আমি ফোনটা নিলাম, দেখলাম আমার আম্মু ফোন করছে। তো তখন আই থিঙ্ক আমি তখন নর্মাল কন্ডিশনে ফিরে আসছিলাম, কারণ তখন আমার মনে হলো যে আমি কোথায় যাচ্ছি। আমি তো তার সাথে
আপনার বোধ শক্তি ফিরে আসছে,
তখন ফিরে আসছে ওই ল্যাঙ্গুয়েজের হয়তো বা যদি কোনো ইনফ্লুয়েন্স থাকে ওটা চলে গেছে তখন। তো আমার মনে হলো যে আমি কোথায় যাচ্ছি, আমার তো ভিতরে যাওয়ার কথা না এই লোকের সাথে, বা আমি কেন যাচ্ছি। তখন আমি ভাবলাম যে কয়টা বাজে এখন দেখি, তখন আমি মোবাইলটা আমার মোবাইলটা ফোনটা কেটে দিলাম, দেখলাম যে 3:02 বাজে এক্স্যাক্টলি, আমার মনে আছে টাইমটা 3:02। আমি রাসেল ভাই তখন আমি আকাশ থেকে পড়ি, কারণ 11:30-12 বাজে আমি এখানে ছিলাম, 4-5 ঘন্টা কেটে গেল আর আমি আপনাকে যা বলছি জাস্ট এগুলোই বলছি, এর বেশি কিছু ঘটেনি। আর তার ল্যাঙ্গুয়েজ ডিউরেশন ছিল হয়তো বা 4-5 মিনিট আমার কাছে মনে হয়েছে আর কি। তো আমি তখন হয়তো বা একটু একটু বুঝতে পারছি যে সে দেখতে নর্মাল হলো, বাট সামথিং ইজ রং, সে কিছু একটা মানে উল্টাপাল্টা কিছু আছে হয়তো বা। তো আমি কি করলাম সেজন্য আমি তাকে কিছু বললাম না, আমি এক দৌড় দিলাম, আমি হাফ অফ দ্য স্টেয়ার চলে আসার পর সে আমার সরি আমি তখন তাকালাম পেছনে, দেখলাম যে সে আমার দিকে ঘুরে মানে অদ্ভুত একটা বিরক্তিকর একটা চেহারা নিয়ে তাকিয়ে আছে, রাগী চেহারা, কিন্তু সে আমার পেছনে আসে নাই, দৌড়ায় নাই। তো আমি তারপর দৌড় দিলাম, দৌড় দিয়ে আমার যেখানে আমার পেশেন্ট ভর্তি সেখানে যেতে হলে আমাকে ইমার্জেন্সি ওয়ার্ল্ড পার হয়ে একটা স্পেস পার হয়ে অন্য বিল্ডিংয়ে যেতে হয়। তো আমাকে গেটের মধ্যে দুজন আনসার ওনারা আমাকে আটকালো, একজন বললো যে কি হচ্ছে দৌড়াচ্ছেন কেন? তখন আরেকজন আনসার ওই আনসারকে বললো যে আমি তো ওই ছেলেকে দেখলাম যে সে উপরে ঘুমাচ্ছে, সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে, তো আমাকে নাকি সে কয়েকবার ডাক দিছে, আমি নাকি কোনো রেসপন্স করিনি। এবং আমি তখন অবাক হলাম, আমি বললাম যে আমার সাথে আরেকজন ছিল, আমাকে কিছু বলছিল আমি শুনছিলাম। তো তারা বলে যে না এরকম কিছু না। তো ওই আনসারটা বললো হয়তো বা আমি ভাবছি আপনি উল্টাপাল্টা কিছু ই করছেন, সেই জন্য ছিলাম। তো আর যেহেতু পাবলিক মেডিকেল ওনাদেরও এত বেশি মানে
যেহেতু ধারণা করেছেন সেজন্য হয়তো
জি
আচ্ছা তারপর কি হলো
তারপর আমি ওনাদেরকে সিম্পলি একটু বললাম তো বলার পর একজন আনসার আমার সাথে গেল তো আমি আমার কেবিনে গেলাম চাচির অবস্থা তখন কি হতে পারে আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এতক্ষণ আমি এতক্ষণ ধরে নিখোঁজ যার জন্য আমার কাছে পর্যন্ত ফোন চলে গেছে তো চাচি আমাকে বললো যে আমি তোকে কয়েক ঘন্টা ধরে ফোন দিচ্ছি আমি ফোনটা নিলাম দেখলাম 40-42টা মনে হয় ফোন আসছে তো আমি ফোনগুলো ধরতে পাই আমি আমি শুনতেই পাই না যে ফোন আসছে তো আমি শুনুন সব বললাম বলার পর পরদিন আমি ওই আনসারদের সাথে কথা বলার জন্য গেলাম তো আনসারদের মাধ্যমে অনেকেই মোটামুটি ঘটনাটা শুনছে তো আমি আনসারদের মাধ্যমে শুনতে পারলাম ওনারা সব শুনলো তো লোকটার যে বর্ণনা দিলাম ওনারা আমাকে যেটা জানালো যে পিনাক চাকমা নামে একটা লোক সেখানে সুইপার ছিল কাজ করতো উনি ছিল প্রতিবন্ধী মেনলি তো উনি 5-6 বছর আগে এই মর্গের ভিতরে রক্তবন্ধন করে মারা গেছে আমি যা বলছি তাই এগুলোই ছিল এরকম তো আমার এখন কোশ্চেনগুলো হচ্ছে যে আমার যেগুলো মিস্ট্রেস মনে হয় এতগুলো ঘন্টা কিভাবে পার হলো আর লোকটা আমার সাথে কোনোদিন কখনই টাচ করেনি সে একটা গ্যাপ মেনটেন করে চলছে আর হচ্ছে যে তার মানে ল্যাঙ্গুয়েজ গুলো কি ছিল এটা একটা আমার একটা কোয়েশ্চেন তো তারপর আমি আর সেই মর্গে কোনোদিন রাতের বেলা যাইনি সকালবেলা গেছি মানে ওই বিল্ডিং এ আমি অনেক কাজ ছিল তো রাতের বেলা আমি গেলে কাউকে নিয়ে গেছি তো রাসেল ভাই এই মর্গ নিয়ে এটা ছিল আমার মানে এটা হতে পারে সিম্পল কিন্তু আমি যখন ফেস করছি ঠিক ওই মুহূর্তে যে বারান্দার মধ্যে আমার আম্মু ফোন করছে আমি বুঝতেছি এত বড় ঘন্টা পার হয়ে গেছে এবং আমি তার সাথে দাঁড়ায় আছি অ্যান্ড আই এম অন দ্য ওয়ে ফর দ্য মর্গ তো তখন আমার ছিল যে মানে
আলোচনা হলো জানা গেল আপনি প্রথমেই বর্ণনা দিয়েছিলেন যে দেখতে উনি অনেকটা আদিবাসীদের মতন কোন একটা আমাদের মানে আদি কোন একটা গোত্রের মতন তিনি এবং পরবর্তী যখন হসপিটালে আপনি যখন শুনলেন এবং সেই নামের সাথে আপনার চেহারার মিল অর্থাৎ বর্ণনার মিল দুটো জিনিস খুব কাছাকাছি তো এটা ইন্টারেস্টিং অনেক যে ওই ভদ্রলোক যদি আপনাকে সত্যি ভেতরে নিয়ে যেত ওই মর্গের ভেতরে তাহলে আপনার আসলে ওনার মতোই রক্তবমি হতো কিনা আপনিও আসলে ওখান থেকে বেঁচে ফিরতেন কিনা সেটা কে বলতে পারে এটা এটাই সবচেয়ে বেশি অন্যরকম লেগেছে আমার কাছে এনিওয়েজ থ্যাংক ইউ ভেরি মাচ আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় তার আগে আমরা কিছু এসএমএস করে ফেলতে চাই আমাদেরকে সুব্রত সরকার ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন তিনি ভূতাসম অনেক পছন্দ করেন তাই লিখেছেন আমাদেরকে নসিব ফানগেট থেকে এসএমএস করেছেন আমাদেরকে তাসনুবা মাহবুব এসএমএস করেছেন তিনি ভূতাসম শুনছেন অনেক ভালো লাগছে আমাদেরকে ছাড়াও শুভ এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে ভূতাসন জমে উঠেছে আমাদেরকে নাইম হাসান উত্তরা থেকে এসএমএস করেছেন এবং মগের কাহিনীটা অসম হয়েছে তা জানিয়েছেন তিনি আমাদেরকে বুসা এসএমএস করেছেন ঢাকা থেকে অসম স্টোরি আমাদেরকে রিদ এসএমএস করেছেন আজকের এপিসোডটা একদম এপিক হবে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে এছাড়াও প্রিয়াঙ্কা এসএমএস করেছেন কেরানীগঞ্জ থেকে লাবিবা বেইলি রোড থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে মাসুম না মামুন আমাদের এসএমএস করেছেন এবং আজকে তার বার্থডে জন্মদিনের অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য বাঁধন আমাকে লিখেছেন তারা পাঁচজন ছাদের উপরে ভূতাসম শুনছেন এই ঠান্ডায় গোলাম রাব্দু আমাদের মিডপোর্ট থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আচ্ছা তিনি বলেছেন যে আপনি ক্রিকেট কেমন খেলেন খুবই অপ্রাসঙ্গিক হয়ে গেল না কথাটা এখানে আমাদের খুলনা থেকে আনোয়ার এবং আফরিন এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়া অপু এবং রাখি এসএমএস করেছেন এবং আমাদের এবং তিনি বলছেন কি নতুন বই বের হয়েছে না বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে হে ফেস্টিভ্যাল সেখানে আমাদের আপনি 13 নম্বর অশুভ সংকেত এবং ভয়ের কবচ এই দুটো বই পাবেন সঙ্গে দুটো সিডি অর্থাৎ অডিও মানে রেকর্ডেড কতগুলো একটা 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 এপিসোড দুটো এপিসোড ইনফ্যাক্ট না দুটো এপিসোড সেই দুটো এপিসোড আপনি ফ্রি পেয়ে যাবেন সো সেটা আপনি বাংলা একাডেমি থেকে সেই বইগুলো কালেক্ট করতে পারবেন প্লাস কালকে আমার যাওয়ার ইচ্ছা আছে আলিম আমাদের এসএমএস করেছেন উত্তরা থেকে ফার্স্ট স্টোরিটা ভালো লাগলো আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরও অনেকেই এসএমএস করেছেন আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে আমাকে যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radio40.fm which is bhutasam@radio40.fm আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আপনার পুরোপুরি অ্যাড্রেস লিখুন, শুরুতে অবশ্যই লিখুন আপনি ভূতফেম ভূতফেমে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান নাকি, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা বিশেষ করে আমাদের এখানে আসতে চান তারা অবশ্যই ফোন নাম্বার উল্লেখ করতে ভুলবেন না। আমাদেরকে এখানে ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করেছেন, শাকিল আহমেদ লিখেছেন যে আজকে কোনো এক্সট্রা আওয়ার হবে কি না, এটা ওটা স্পেশাল ছিল, আমরা যদি আবারও ঢাকার বাইরে কোথাও যাই তাহলে অবশ্যই হবে, তখন আসলে অনেক মানুষ থাকে, তো লোকাল যারা থাকেন তারা আমরা এখান থেকে যারা যাই তারা সবাই মিলে একটা জমজমাট অনেক বড় একটা আয়োজন সেটা। তো আপনার শহরেও কিন্তু চলে আসতে পারে, আপনি জানান যে আপনি কোন শহরে থাকেন, সেই শহরে কি ঘটনা রয়েছে, যদি আসলে ইন্টারেস্টিং কিছু পাওয়া যায় ডেফিনেটলি উইল বি দেয়ার। আমাদেরকে নাজমুস আচ্ছা নাজমুল ইসলাম নয়ন লিখেছেন লাইট বন্ধ করে ভূত এফএম শুনছেন তিনি, অনেকদিন পর ভূত এফএম শুনছেন, কিছুই ভালো লাগছে না ফেসবুক নেই তার। আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি এমডি রাজন এসএমএস করেছেন এখানে কমেন্ট করেছেন এবং একা শুনছেন তিনি ভয় পাচ্ছেন। আপনি যদি আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/bhutfm.rasel অথবা www.facebook.com/radio.phurti। যাই হোক আমরা চলে যাবো আমাদের পরবর্তী আমাদের প্রথম অতিথির প্রথম না দ্বিতীয় অতিথির কাছে, যার ঘটনাটা আপনারা অনেকেই অনেক বেশি পছন্দ করেছিলেন, সেই আরেকজন তার কাছে আবার যাব। এবং আপনি আরো একবার আপনার নামটা বলেন, যেহেতু আপনাকে দেখতে পাচ্ছেন না কেউ, সুতরাং নামটা জানলে জানালে সবাই বুঝতে পারবে যে আপনি কে।
হ্যালো রাসেল ভাই, আন্দারিফ এগেইন ফ্রম মোহাম্মদপুর।
আন্দারিফ, তাহলে আমার শুনি পরবর্তী ঘটনা। এবং আপনি এই মুহূর্তে যেহেতু প্রথম ধরনের আপনাকে অনেকেই আপনার প্রশংসা করছে, আপনি সেকেন্ড ঘটনাটা আরো ভয়ঙ্কর কিছু একটা বলেন যেটা আসলেই অনেক ভয়াবহ।
সো আমার সেকেন্ড যে ঘটনাটা, এটা আমার নিজের জীবনের একটা ঘটনা, এটা নিজের এক্সপিরিয়েন্স করা একটা ঘটনা, ঘটনা চলে যাচ্ছে। আমি তখন এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ি, হোস্টেলে মাত্র উঠলাম, কলেজের নামটা বলতে যাচ্ছি না। তো হোস্টেলে ওঠার সময় হোস্টেলে আমরা চারজন ছিলাম এক রুমে, আমি আমার স্কুল জীবনের এক ফ্রেন্ড, একজন সিনিয়র আর একজন জুনিয়র। তো সিনিয়র জুনিয়র যারা তার বয়সের দিক দিয়ে সিনিয়র জুনিয়র, পড়াশোনায় আমার সেম। তো যাই হোক, আমরা হোস্টেল জীবন শুরু করলাম, ভালোই চলছিল নতুন হোস্টেল জীবন, প্রায় দুই মাস তিন মাস পার হয়ে গেল। তো হঠাৎ একদিন রাতে আমার যে জুনিয়র ছেলেটা আছে সে আমাকে এসে বলছে যে ভাই তোমার সাদা পাঞ্জাবিটা কি দেওয়া যাবে? আমি বললাম যে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, এত রাতে সাদা পাঞ্জাবি দিয়ে কী করবা, নামাজ পড়বা? ও বললো যে না ঘুমোতে যাবো। আমি বললাম ঘুমোতে যাবা সাদা পাঞ্জাবি পরে কেন? বলে যে না যাও আমার দরকার আছে। আমি আর কোনো কথা বাড়ালাম না, আমি জাস্ট ওকে আমার সাদা পাঞ্জাবিটা দিয়ে দিলাম, দেখলাম যে ঘুমিয়ে পড়লো। তো এইভাবে প্রায় দুই তিন দিন যাওয়ার পরে আমার যে ফ্রেন্ড আছে ও আমাকে বলছে যে একটা জিনিস খেয়াল করেছিস যে ও রাতে সবসময় ঘুমানোর সময় সাদা জিনিস পরে ঘুমায়। তো আমি বললাম যে হ্যাঁ তাই তো, ওইভাবে খেয়াল না করলেও কৃষ্ণ চোখে লেগেছে। তো এইভাবে আমি আর ও বিষয়টা প্রায় আগামী দুই তিন দিন পর্যন্ত আমরা খেয়াল করলাম। তো দুই তিন দিন পর আমরা ওকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা সত্যি সত্যি আমরা খেয়াল করেছি যে তুমি রাতে ঘুমানোর সময় সবসময় সাদা পাঞ্জাবি সাদা গেঞ্জি এগুলো পরে ঘুমায় কেন? ও বলে যে না সাদা জিনিস আমার খুব প্রিয়, সাদা জিনিস আমার পড়তে ভালো লাগে, ছোটবেলা থেকে পড়ে আসতেছি। তো আমি বললাম যে তুমি যখন আমরা কোচিংয়ে যাই তখন তো সাদা জিনিস ওইভাবে পড়ো না, ক্লাস করতে গেলে তো পড়ো না, তো ঘুমানোর সময় তুমি কেন সাদা জিনিস পড়ো? ও বলছে যে না আছে আমার ভালো লাগে, পড়তে ভালো লাগে। ও কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, তো আমি আর কথাটা খুব বেশি না বাড়ালাম। তো এইভাবে আরও কয়েকদিন যাওয়ার পরে আমার ফ্রেন্ড আমাকে একদিন বলছে যে ও সত্যি সত্যি সাদা জিনিস পরে কেন ঘুমায় আমি এটা বের করবো। তো আমি বললাম যে এটা ওর পার্সোনাল, একদমই পার্সোনাল ব্যাপার, এই ব্যাপারে আসলে আমাদের ইন্টারফেয়ার না করাটাই বেটার। তো এইভাবে কয়েকদিন যাওয়ার পরে একদিন সকালবেলা ও আমাকে বলছে যে আজকে রাতে আমি বের, আমার যে ফ্রেন্ড আছে ও বলছে যে আজকে রাতে আমি বের করেই ছাড়বো যে ও কেন সাদা জিনিস পরে সবসময় ঘুমোতে যায়। তো ওই দিন রাতে আমরা দুজন মিলে আমার যে জুনিয়র ছেলেটা আসে ওকে আমরা খুব ধরলাম, খুব বেশি করে ধরলাম যে কেন তুমি সবসময় সাদা জিনিস পরে তুমি ঘুমোতে যেতে হবে তোমার প্রতিদিন রাতে। ও আমাকে তখন বলছে যে আমার একটা প্রবলেম আছে, একান্তই পার্সোনাল প্রবলেম, আমি তোমাকে আসলে তোমাকে ওইভাবে এই জিনিসটা বলতে পারবো না। তো আমরা বললাম যে পার্সোনাল প্রবলেমটা কী, আমরা যেহেতু রুমমেট অনেক দিন ধরে একসাথে আছি, সব কিছু শেয়ারও করি মোটামুটি, তো আমাদের সাথে তুমি শেয়ার করতে পারো। ও বলছে যে না আমি একদমই বলতে পারবো না। তো এই জিনিসটা যখন ও না করে দিল আমি আর খুব বেশি ঘাটাঘাটি করলাম না, কিন্তু আমার যে ফ্রেন্ড ছিল স্কুল জীবনের ফ্রেন্ড ও বিষয়টা নিয়ে খুবই ইনসিস্ট করছিল। তো যাই হোক
সে খুব কিউরিয়াস,
সে খুবই কিউরিয়াস যে কেন সবসময় ও সাদা জিনিস পরে রাতে ঘুমোতে যেতে হবে, নামাজ পড়ার সময় সবসময় সাদা জিনিস পরে না, ওর আরও অনেকগুলো পাঞ্জাবি আছে শার্ট আছে, ড্রেস আছে, বাট সবসময় রাত্রে ঘুমানোর সময় সাদা শার্ট, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা এগুলো পরে ঘুমোতে চায়। তো ঠিক আছে, এভাবে কয়েকদিন পরে একদিন রাতে খাওয়ার আগে আমাকে আমার ফ্রেন্ড বলছে যে আজকে রাতে আমি কিছু একটা করব, বের করবো যে ও কেন সাদা জিনিস পরে। আমি বললাম যে এটা করা ঠিক হবে না। ও আমাকে বলছে যে তোর কিছু করার দরকার না, তুই আমার সাথে থাকবি। তো কী করতে হবে? আমরা রাতে ইউজুয়ালি খাওয়া দাওয়া করতাম 9:30 থেকে 10টার মধ্যে। ও বলছে যে খাওয়া দাওয়া করার পরে আমরা রুমে যাব না, আমরা রুমে যাব 11:30-12টার দিকে। তো এভাবে হতো কি যে রাতে খাওয়া দাওয়া করার পরে যদি রুমে অল্প কয়েকজন মেম্বার থাকতো, তো বাকি দুজন হয় ঘুমতো নাহলে পড়াশোনা করতো। তো এইভাবে আমরা ওই দিন রাতে খাওয়া দাওয়া করার পর অন্য রুমে চলে গেলাম, গল্প টল্প করে যখন অনেক রাতে রুমে ফিরলাম, তখন দেখলাম যে বাকি দুজন ঘুমাচ্ছে, একজন সিনিয়র আর একজন জুনিয়র, ওরা দুজন ঘুমাচ্ছে। তো আমি ওকে বললাম যে তুই রাতে কী করতে চাচ্ছিস? তো ও বললো যে আমার কাছে একটা কালো কাপড় আছে, এই কালো কাপড়টা আমি ওর শরীরের উপরে দিয়ে দিব, দেখবো যে ওর কী হয়। আমি বললাম যে এটা খুবই সিরিয়াস হয়ে যাবে, পার্সোনাল ম্যাটার হয়ে যাবে, এটা করার দরকার। ও বললো যে না আমি এটা করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা একান্তই তোর ব্যাপার, তুই করতে চাইলে কর। তো যাই হোক, ও একটা কালো কাপড় বের করলো, দেখলাম যে 2 থেকে 3 গজের মতো বড় হবে একটা কালো কাপড়। কিন্তু ওই কালো কাপড়টা ও ও করল কি, জুনিয়র ছেলেটা পুরো শরীরের উপরে জাস্ট কাঁথার মতো করে বিছিয়ে দিল। তো ও ঘুমিয়ে পড়লো, আমার ফ্রেন্ডটা ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমিয়ে পড়লো। তো কতক্ষণ ঘুমিয়েছিলাম আমার ঠিক আসলে খেয়াল নেই, মোটামুটি কিছুক্ষণ পর হবে হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টা পর, মিঠাস করে একটা শব্দ শোনার পরে আমার জাস্ট চোখটা খুললো, মানে যে তন্দ্রাচ্ছন্ন ভাবটা ছিল এটা কেটে গেল। তো শব্দটা শোনার পরে আমি জাস্ট কোনো মুভমেন্ট না করে চুপচাপ শুয়ে আছি যে আরও কিছু শোনার জন্য, আরও কোনো মুভমেন্ট হয় কি না। তো কিছুক্ষণ পর শুনতে পাই যে কোনো একটা গুনগানির আওয়াজ আমার কানে আসতেছে। তো আমি আস্তে করে গিয়ে আমার টেবিল ল্যাম্পটা চালালাম, দেখলাম যে আমার সামনের বেডের উপরে কেউ বসে আছে এবং একটা মূর্তির মতো কিছু একটা জিনিস বসে আছে। আমি রুমের মধ্যে দেখতে পেলাম। তো আমি আস্তে করে গিয়ে তখন আমি আমার রুমের লাইটটা জ্বালাতেই আমি দেখলাম যে আমার ফ্রেন্ডটা যে ছিল ও খাটের উপরে বসে আছে মুখে হাত দিয়ে। আমি বললাম যে কী হয়েছে, এত রাত্রেবেলা শব্দ কিসের, তুই কেন এভাবে বসে আছিস? ও কোনো কথা বলে না। তো আমি ওর কাছে যেতেই দেখলাম যে ওর গাল, মানে ওর মুখের একটা পাশ এমন বিশ্রীভাবে ফুলে গেছে, মনে হচ্ছে কিছু একটা জিনিস কামড় দিয়েছে, এবং ওর মুখে একটা পাশ ধরে বসে আছে। আমি বললাম কী হয়েছে আমাকে বল, কী হয়েছে? ও কোনো কিছু কোনো কথাই বলতে পারছিল না। তো আমি জিনিসটা খুবই সিরিয়াস দেখে মনে করে ওকে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম, ও নড়াচড়া করছে না, কোনো কিছু কথাও বলছে না। তখন আমি তাড়াতাড়ি গিয়ে আমার যে সিনিয়র ছিল তাকে আমি ডেকে তুললাম যে ভাই আপনি একটু উঠেন, দেখেন কি একটা কী ব্যাপার হয়ে গেল, এত রাত্রেবেলা একটা শব্দ পেলাম, ও এরকম কথা বলছে না। তো আমার সিনিয়র যে আছে সে উঠে ওকে জিজ্ঞেস করলো কী হয়েছে। তখন ও একটু স্বাভাবিক হয়ে আমাকে বললো যে কিছু একটা জিনিস আমাকে খুব জোর একটা থাপ্পড় মেরেছে আমার মুখের একটা পাশে। আমি বললাম কী কী সেটা জিনিস, তো থাপ্পড় মেরেছে? ও বলে যে আমি জানি না, বাট আমার মুখের একটা পাশ মানে মনে হচ্ছে যে আমার নেই। তো যাই হোক, বিষয়টা আরও সিরিয়াস মনে করে যে জুনিয়র ছেলেটা ছিল ওকে আমি ডাক দিলাম। তো জুনিয়র ছেলের একটা ব্যাপার ছিল যে ও যখন ঘুমতো ওর কানের কাছে কেউ যদি প্রচণ্ড সাউন্ডও করতো ও ঘুম ভাঙত না, কিন্তু ওর শরীরে একটা টাচ করলে ও ঘুম ভেঙে যেত, এমন ছিল ওর ঘুমটা। তো যাই হোক, আমি ওর পায়ে একটু জাস্ট টাচ করতেই ওর ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে ও যখন দেখলো যে ওর গায়ে কালো একটা কাপড় বেছানো, মানে মানুষের শরীরে সাপ থাকলে মানুষ যেরকম লাফ দিয়ে ওঠে, তো ওর শরীরে কালো কাপড়টা দেখে ওরকম লাফ দিয়ে উঠলো। প্রচণ্ড রেগে গিয়ে বললো যে আমার শরীরে এরকম কালো কাপড়টা দিয়েছে কে? প্রচণ্ড রেগে গিয়ে বললো। তো আমরা কোনো কথা না বলে বললাম যে তুমি শান্ত হও, আগে এদিকের ব্যাপারটা তুমি ম্যানেজ করো। তখন ও বললো যে কী হয়েছে? তখন আমি ওকে বললাম যে এরকম যে আমার যে ফ্রেন্ডটা ছিল ও তোমার গায়ে এরকম কালো কাপড় দিয়েছে, আমি তারপর ঘুমানোর পরে কিছুক্ষণ পরে ও ওকে কে যেন থাপ্পড় মেরেছে, চর মেরেছে, এবং ও এরকমভাবে বসে আছে, কোনো কথা বলতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। তখন ও আমাকে বললো যে কিচ্ছু করার দরকার নেই, তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে আসো। আমি তখন তাড়াতাড়ি এক গ্লাস পানি আনলাম। পানি আনার পরে ও তখন পানিতে কিছু একটা পরে ফু দিয়ে, এবং আমার ওই জুনিয়র ছেলেটা বেশ ধার্মিক ছিল, বেশ নামাজ টামাজ পড়তো, ও পানিতে ফু দিয়ে ইটি করে তখন বললো যে পানি অর্ধেকটা ওর শরীরে ছিটিয়ে দাও আর অর্ধেকটা ওকে খেতে বলো। তখন আমার যে ফ্রেন্ড ছিল ওকে আমি অর্ধেকটা পানি খাইয়ে দিলাম, এবং অর্ধেকটা ছিটিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে দেখলাম ও একটু মুভ করা শুরু করলো, একটু ইজি হলো। ও তখন আমার যে জুনিয়র ছেলেটা আছে তখন বলছে যে আমি তোমাদের আগে সাবধান করেছিলাম যে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, কিন্তু তোমরা আসলে আমার কথা শুনো না।
তখন ও আমাদের সবকিছু খুলে বলল যে যখন ও ছোট ছিল মাত্র কয়েকদিনে দুই দিন কি তিন দিন হবে ছোটবেলায় তখন ওকে কোনো একটা জিনিস মানে যখন ছোট ছিল দুই দিন তিন দিন বয়স তখন ও ওর মার কোলে ছিল এবং এমন একটা ঘটনা ঘটেছিল যে ওর পা ধরে কোনো একটা জিনিস মানে মাটিতে টানতে টানতে ওকে নিয়ে যাচ্ছিল তখন ওর মা নাকি ওকে টেনে ধরে রাখতে পারছিল না তখন নাকি ওর মা যখন ওকে বোয়া পরে ফু দেয় তখন নাকি শুধুমাত্র ওকে টেনে নিয়ে আসতে পারছিল তো এরপর ওদের এলাকার অনেক বড় একজন হুজুরের কাছে যাওয়ার পরে ওই হুজুর ওকে বলে যে ইউজুয়ালি মানুষ যখন বড় থাকে তখন যদি কোনো একটা জিনিস তার উপরে ভর করে অথবা নজর দেয় তখন তখন যত জিনিসটা যতটা না ভয়ঙ্কর কোনো একটা শিশুর উপরে কয়েকদিনের কোনো একটা বাচ্চার উপরে যদি কোনো একটা জিনিস নজর দেয় এটা অনেক বেশি এফেক্ট করে এবং এটা সারা জীবন লাস্টিং করে তখন ওই হুজুর বলেছে যে তোমার উপরে যেহেতু তুমি ছোটো ছিলা তোমার উপরে কিছু একটা জিনিস নজর দিয়েছে এবং এটা সারা জীবন থাকবে আমি হয়তো এই জিনিসটাই কাটাতে পারবো না কিন্তু আমি তোমাকে কিছু জিনিস বলে দিচ্ছি তোমার সাথে ভালো কিছু একটা জিনিস আমি দিয়ে দিচ্ছি যেটা তোমাকে খারাপ জিনিস থেকে প্রোটেক্ট করবে এবং তুমি কখনোই সারা জীবনে কখনো তুমি থ্রি কোয়ার্টার প্যান্ট হাতাকাটা গেঞ্জি এসব জিনিস কখনো পরবে না এবং রাতে ঘুমানোর সময় সবসময় উজু করে সাদা জিনিস পরে ঘুমোবা এভাবে ওই হুজুরটা তাকে বেশ কিছু জিনিস বলে দিয়েছে যে এইসব জিনিস তুমি মেনটেন করবে
ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য এবং আমি জানি যে আজকে যারা এই মুহূর্তে ভূত এফএম শুনছেন তাদের অনেকেই বলবেন যে আজকের ভূত এফএমটা দারুণ হচ্ছে আজকের এপিসোডটা একটা এপিক এপিসোড আজকের এপিসোডটা ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড আবার অনেকে এটাও বলবেন যে ভূত এফএম আগে ভালো হতো এখন আর আগের মতো হয় না তো যারা বলছেন ভালো তাদের তাদের কাছ থেকে আমরা অনেক ইন্সপায়ার্ড হই আমরা অনেক প্রশংসা শুনলে সবাই ইন্সপায়ার্ড হয় আর যারা বলছেন যে ভূত এফএম আগের মতো হয় না তাদের কাছ থেকেও আর এক ধরনের প্রেরণা পাই যে ভূত এফএম আমাদের আরও ভালো করতে হবে আমরা ক্রমাগত শিখছি এবং ক্রমাগত আমরা শিখতে শিখতে এগিয়ে যাচ্ছি আমরা আরও বেশি মানে যত দিন যাচ্ছে তত বেশি আমরা বুঝতে শিখছি আপনাদেরকে আপনাদের পছন্দ আপনারা জানাচ্ছেন আমরা অভিজ্ঞ হচ্ছি এবং সেই সাথে আমার মনে হয় যে তাহলে তো আসলে দিনে দিনে ভালোই হওয়া উচিত আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং এখন যে ঘটনাটা আমরা শোনাবো আপনাদেরকে অনেক সময় আপনারা এখানে দেখেছেন ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেকে অনেক কথা বলতে আসছেন কিন্তু ইনি একদম মানে ইনি তো ভিকটিম তো অবশ্যই এখনো পর্যন্ত তিনি ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছেন তার ট্রিটমেন্ট চলছে এবং একটা সময় তার মনে হতো তিনি যে কোনো মুহূর্তে তো মারা যাবেন তিনি মসজিদে মসজিদে দিনের পর দিন কাটিয়ে দিতেন সেরকম একজন মানুষ এই মুহূর্তে আমাদের সাথে এসে জয়েন করছেন এবং কিছুক্ষণের মধ্যে আমার সাথে জয়েন করবেন তা কিন্তু তারা এটা ছোট বিজ্ঞাপন বিরতি নিতে হবে এবং বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসছি কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকুন স্টে টিউনড রেডিও ফুটবল এন্ড ডোন্ট স্টপ দ্য ফুটবল
This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
The track function shop somewhere that you 50 are jolted Boot FM. এবং আপনারা সবাই জানেন যে Boot FM এখন আরো অন্যরকম with Gramophone. এবং আজকে দারুণ দারুণ সব ঘটনা শুনছি এই মুহূর্তে আমার সাথে যিনি বসে আছেন তিনি একজন ভিকটিম এবং তিনি ব্ল্যাক ম্যাজিকের শিকার এবং তিনি খুব অসহনীয় একটা জীবন কাটাচ্ছেন আমরা তার সাথে কথা বলবো আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি জানাবেন আমাদের আপনি কোথা থেকে এসেছেন
আসসালামু আলাইকুম আমি
কি আপনার নাম
আসসালামু আলাইকুম আমি ডেমরা থেকে এসেছি নারায়ণগঞ্জ আমি ফার্স্ট ধন্যবাদ দিতে চাই আমার ফ্রেন্ড আপন শাহরিয়ার আপন
আমরা একটু ঘটনায় যাই
এই ঘটনাটা ঘটে আমার এসএসসি এক্সামের টেস্ট পরীক্ষার আগে তো আমি সেদিন আমার ফ্যামিলি সবাই রাত দশটার মধ্যে খাওয়া দাওয়া খাই ঘুমাই গেছে তো আমার এক্সাম থাকার কারণে আমার রাত্রে জেগে থাকতে হয়েছে তখন ঠিক মনে হয় একটা কিংবা একটা পনেরো এরকম টাইম একটা টাইম হয়েছে তো আমাদের রুমে আমার রুমে লাইট জ্বলছিল বাকি দুই রুমে লাইট অফ ছিল তো আমি একসময় খেয়াল করলাম যে আমাদের যে রুমটা ছিল রুমের লাইটের আলো যেখানে শেষ সেখান থেকে অন্য রুমগুলি অন্ধকার শুরু এরকম আলো ছায় একটা ডিফারেন্সের ভেতরে আমাদের কাজের মেয়েটা দাঁড়ায় রয়েছে তা আমি মনে হচ্ছে সাধারণ ব্যাপার আমাদের কাজের মেয়ে দাঁড়ায় থাকতেই পারে তা আমি অনেকক্ষণ ধরে খেয়াল করলাম যে সে সেখান থেকে নড়ছে না বা অন্য কিছু করছে না তো আমি তাকে বললাম যে তুমি এখানে কী করছো এদিকে আসো তারপর উনি কোনো রেসপন্স দিচ্ছে না তো আমি তাকে বললাম যে তুমি তোমার ঘরে যাও এটা তো কোনো রেসপন্স নেই তবে আমি তাকে রাগ করে বললাম যে এখান থেকে যাও তাহলে আমার ডিস্টার্ব হচ্ছে এই কথাটা শোনার পর আমি দেখলাম যে ঘরের লাইটগুলি নিভে গেল কিন্তু আমি চাঁদের আলোতে একটু খেয়াল করতে পারলাম যে এট লাস্ট যে আমাদের কাজের মেয়ে মাটি থেকে 2 থেকে 3 ইঞ্চি উপর উঠে গেছে এবং সে ভেসে ভেসে আমার কাছে আসছে। এই যা দেখে তো আমার শেষ চলে যাওয়ার মতো অবস্থা। শুধু এটা হলে তো ভালো হতো, এটা করেনি উনি। ওই যা হোক কাজের মেয়ে রূপী যেই হোক আমাকে একটা স্ল্যাপ মারছে, থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পর আমি সেদিন সারা ফেলাইছি। পরের দিন সকালবেলা আমি জানতে পার আমি দেখলাম আমি বিছানে শোয়া এবং আমার ফ্যামিলির লোকেরা আমার চারদিকে বসে আছেন। তো আমি আমার আম্মুকে বললাম, আম্মু কালকে তো আমাকে এই কাজের মেয়ে আমাকে থাপ্পড় মারছে। আম্মু বলে এটা ইম্পসিবল। কেন? কারণ ও তো 2 দিন ধরে বাসায় আসে না, ও তো ছুটি নিয়ে গ্রামে বাড়িতে গেছে। আমার এখন কোশ্চেন হলো ওইটা কি ছিল। তো এই ম্যাটারটা শেষ, কিন্তু আমার অরিজিনাল সমস্যা শুরু হয় তারপর থেকে। আমি আস্তে আস্তে ফিল করতে থাকি যে আমি আস্তে আস্তে মারা যাব, মারা যাবে। ওরকম একটা ফিল করে আপনার মনে হয় একদম? হ্যাঁ, হঠাৎ করে কোনো রেসপন্স ছাড়া। একটা জিনিস হচ্ছে না যে মানুষ একটা ভূতের ছবি দেখে, হরর ছবি দেখে, বা চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখে, কারো মৃত্যু দেখে, একটা কথা মনে পড়ে, কোনো কিছু না। জাস্ট আমি একটা বই পড়তেছিলাম, এর মধ্যে আমার মনে আসলো যে আমি মারা যাব। এমন অসহনীয় একটা যন্ত্রণা বলার বাহিরে। আমি হুজুরের কাছে গেলাম, হুজুরের কাছে আল্লাহ আপনার উপর রহমত দান করছে। হ্যাঁ, আল্লাহ অবশ্যই তো রহমত দান করে, কিন্তু হঠাৎ করে একটা মানুষের ভেতরে আসা ইম্পসিবল। তো এখন আমি একদিন খেয়াল করলাম যে আমার বুকের মাঝখানে যে একটা হাত থাকে, সেই হাতটা আস্তে আস্তে ভেতর দিকে চলে যাচ্ছে এবং বুকটা কেমন যে বন্ধ হয়ে আসছে। তখন আমি আমার আম্মুকে না জেনে এক হুজুরের কাছে গেলাম। হুজুর আমাকে বললো,
ডাক্তারের কাছে গিয়েছিলেন?
হ্যাঁ, আমি ডাক্তারের কাছে গেছি।
ডাক্তার কি বলেছেন?
ডাক্তার বলছি তো কি শোনা, জাস্ট একটা শরীরের পরিবর্তন। কিন্তু আমি ফিল করতেছি এটা সাধারণ একটা পরিবর্তন না। হুজুরের কাছে গেছিলাম, তো হুজুর আমাকে বললো যে এটা তোমাকে কি একদম ব্ল্যাক ম্যাজিক করছে। আমি কথাটা বিশ্বাস করি না। তুমি আমার কথা বিশ্বাস করো না, তো সামনে দেখবো আরো কি হয়। তারপর আমি আস্তে আস্তে দেখলাম যে আমি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করি। আমার কাছে অত্যন্ত খারাপ ফিলিং লাগে, ফিলিং এত খারাপ হয় যে আমার ঘরে তো মানে শুধু কান্নাকাটি করার ইচ্ছা হয়। তা আমি তো মসজিদে মসজিদে ঘুরে বেড়াতে থাকি। আমার মনে হয় না আমার এলাকার আশেপাশে এমন কোনো মসজিদে ইমাম সাহেব নেই যে আমাকে কান্না অবস্থায় দেখে নেয়। আমাদের সবাই কান্না অবস্থায় দেখছে। তো একদিন আমাদের মুয়াজ্জিন সাহেব আমাকে ধরছে, সকালবেলা ফজর নামাজে আগে আসছে। আমি ফজর নামাজে সবার আগে যাই বসতাম, কিন্তু মুরব্বীদের আগে যাই বসতাম, এভাবে ঘর থেকে পালানোর চিন্তায় থাকতাম। তো আমাদের মুরব্বী মুয়াজ্জিন সাহেব বলতেছে যে তোমার সমস্যা রেখে আশা করে আমাকে খুলে বলতো। আমি বলি, হুজুর আমার অরিজিনাল প্রবলেম, আমার খালি মনে হয় মারা যাবো। দেখো বাবা, দুনিয়াতে পিয়ালিয়া ছাড়া কেউ বলতে পারেন যে সে কবে মারা যাবে, কিন্তু তোমার যেহেতু ফিলিংসটা আসতেছে নিশ্চয় তোমার কোনো ক্ষতি হইতেছে, তোমার এক্সাম সামনে, তোমার কি একদম ক্ষতি করার চিন্তা করতেছে। তো আমি ওই হুজুরের স্মরণাপন্ন হলাম প্রথম যে আমাকে বললো। উনি বললো, আচ্ছা ঠিক আছে, দেখো আমি তোমার কি করি। তখন উনি আমার দুই হাত এক এক করলেন। আমাদের দুই হাতে তার যদি এক সমান করি তাহলে সাধারণত আমাদের দুই কনিষ্ঠাঙ্গুলো মাথাতে মিলাই একটা চাঁদ হবে। যে লোক পজেস্ট করা আছে সেই লোকের হাতে দুই আঙ্গুল কখনো একসাথে মিলবে না এবং চাঁদ হবে না। এটা একটা সাধারণ নিয়ম, যদি পজেস্ট মানুষ ট্রাই করে দেখতে পারেন যে যদি এরকম মিলান তাহলে চাঁদ হবে না এবং দুই আঙ্গুল মিলবে না। তা আমি এটা দেখলাম, হ্যাঁ এটা সত্যি কথা, এটা সবার মিলে কিন্তু আমার মিলতেছে না। তারপর উনি একটা জিনিস করলেন, একটা গামছার এক কোণা ধরলেন আমার একটা নাভিতে এবং বুকের দুই পাশ মাপ দিলেন। আমার বাম পাশে বুক, ডান পাশে বুকের অপেক্ষায় 2 ইঞ্চি ছোট। বলছি তোমার এই বুকটা আস্তে আস্তে বন্ধ হয়ে যেত, তখন দুনিয়ার কেউ তোমাকে বাঁচাতে পারতো না। তারপর উনি আমাকে একটা তেল দিলেন এবং তুই পানি দিলেন যে সন্ধ্যার সময় তুই বাড়ির চারদিকে এই পানিটা দিবে এবং তেলটা বুকে মালিশ করে দিবে। আমি একটা জিনিস খেয়াল করলাম, যখন আমি তেলটা দিতাম প্রচুর শরীরে পেন করতো, প্রচুর পেন করতো, মানে ক্লিনিকটা আমি ঘরে চিল্লা পাল্লা শুরু করতাম। তারপর হুজুর বলে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আস্তে 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 তা আমার বুক এখন অনেকটা লেভেলে সমান হয়ে গেছে, দুই পাশে সমান, কিন্তু এখন আমি প্রজেক্ট থেকে বের হতে পারিনি। তা আমি হুজুরের অনেক করে বলতাম, হুজুর প্লিজ বলেন আমার কে করছে। তবে বলছে যে দেখো কে করছে, সে তোমার অত্যন্ত কাছের মানুষ, এটা চিন্তা করার বাইরে যে সে তোমার কতটুকু কাছের মানুষ। উনি যেই করছে সে প্রচুর ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে এবং তোমাদের ঘরে এখনো ইন দ্য মোমেন্ট আরো 3টা তাবিজ আছে। আমি কথা বিশ্বাস করিনি, বিশ্বাস করতাম, বিশ্বাস করছি কিভাবে, একদিন আমাদের নতুন বালিশ তৈরি করানো, সেই বালিশটা ফেটে গেছে, এটা তো ইম্পসিবল, এটা যেহেতু হতে পারে বাই চান্স। তো আমরা একদিন বালিশ তৈরি মানে আবার নতুন বালিশ ঢুকাইছি, ঢুকানোর সময় আমার আম্মু দেখে তাবিজ। তো মুজিব ইমাম সাহেব যখন এটা দিছে, মুজিব ইমাম সাহেব বলে, আপু আমাকে মাফ করে দেন, আমি যদি এটা পরে আমার ইমান এখনই চলে যাবে। তখন এই কথা বলার পর আমি বুঝতে পারছি যে কি হয়। এখন এগুলি আমি প্রতিহত করতে করতে এগুলি সম্পর্কে জানতে জানতে আমার মনে হয় যে আমি অনেক কিছু এই বিষয়ে এই বিষয়গুলোতে জেনে গেছি। তবে এখন মোটামুটি আমার শরীর ভালো আছে, কিন্তু এখনো আমাদেরকে ক্ষতি করার জন্য মানে।
আচ্ছা, আপনি তার এখন সুস্থ হননি?
না, সম্পূর্ণরূপে সুস্থ না,
সম্পূর্ণরূপে সুস্থ হননি। আপনি তার মানে ব্ল্যাক ম্যাজিক যে হয় আপনি বিশ্বাস করেন?
অবশ্যই বিশ্বাস করি, অবশ্যই,
মানে ইট ওয়ার্কস।
জি।
এবং আপনার মানে আপনি তার ফলাফল একদম পুরোপুরি ভোগ করছেন?
হ্যাঁ, এখনো ভোগ করছি।
আচ্ছা, স্বপ্নে দুঃস্বপ্নের কথা বলছিলেন, দুঃস্বপ্নগুলো কেমন ধরনের হয় আসলে?
দুঃস্বপ্নগুলো আমি সম্ভবত দেখি যে লোকগুলো আমার ফ্যামিলির ভিতরে মারা গেছে তারা আমাকে ডাকতে আসে, ডাকতে আসে যে তোমার সাথে চলো, আমার সাথে আসো, তোমাকে এটা দেবো ওটা দেবো, এই ধরনের আসে। অনেক বিভৎস রকমের চেহারার মানুষ আসে, যারা যেমন আগুনে পুড়ে গেছে বা মারা গেছে, শরীর পচে গেছে, এমন ধরনের অনেক খারাপ খারাপ চিন্তা ভাবনা আসছে, যাতে আমি ঘুমাতে না পারি, যাতে আমার মেন্টাল সেন্সটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আমি কোরআন হাদিসের বুকে নিয়ে ঘুমাইছি শুরু যন্ত্রণা থেকে বাঁচার জন্য।
আপনি মোটামুটি ধরে নিয়েছেন যে আপনি মারা যাবেন এবং সেই কারণে আপনি মসজিদে মসজিদে থাকতেন?
হ্যাঁ, আমি অনেকবার তওবা করছি, আমি কোরআন শরীফে পড়ছি এবং তওবাও করছি যে আল্লাহ আমাকে যদি তুমি নিয়ে দাও ইনকেস তা আমার মাফ করে দিও, কিন্তু আল্লাহ যদি রহম থাকে হয়তো আমাকে একটা সুযোগ দিছে আমার ভুলগুলি সংশোধন করার জন্য, এখন আমি জীবিত আছি।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি বলছিলাম যে আসলে মানে আমরা সাধারণত ভিকটিম যারা এবং যারা এখনো এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের কথা আসলে আমরা খুব কমই জানতে পারি, বাট আমরা জেনে নিলাম আমাদের এক ভাইয়ের কাছ থেকে। এবং আমি দেখতে পাচ্ছি অনেকে এস এম এস করছেন, অনামিকা আমাদের এস এম এস করছেন ফরিদপুর থেকে, তার কাছে স্টোরিটা অনেক ভালো লেগেছে। স্টোরি না ভাইয়া, এটা একদম জলজ্যান্ত উদাহরণ, আমার সামনে বসে আছেন উনি। আমাদেরকে রায়হান এস এম এস করেছেন সানাপার থেকে, নারায়ণগঞ্জ থেকে, এবং তিনি বলছেন যে ব্ল্যাক ম্যাজিক বাংলাতে কি বলে প্লিজ বলবেন। হ্যাঁ, কালো জাদু বলে, মানে আমি জানি। আদনান সাকিব আমাদের এস এম এস করেছেন ঢাকা শ্যামলি থেকে, রাসেল ভাই বন্ধুরা মিলে প্রোগ্রাম শুনছি। আচ্ছা, আপনাদের আরেকটা কথা জানি, অনেকে আমাদেরকে ফোন নাম্বার দেন, মাঝে মাঝে একটু ডাবল চেক করবেন। যেমন একটা ঘটনা আমার অসম্ভব ভালো লেগেছে, আমি ডাকতেও চাচ্ছিলাম কিন্তু, বাট প্রবলেমটা হচ্ছে যে তার যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটি তিনি গুলশান থেকেই আমাদেরকে ইমেলটা করেছিলেন একটা নাম্বার থেকে, এবং সেই নাম্বারটাতে একটা ডিজিট কম আছে। তো আপনারা যখন লিখবেন সেই ডিজিট করে একটু আপনারা চেক করে নেবেন, ডাবল চেক করে নেবেন, যাতে কোনো ভালো ঘটনা আমরা আসলে মিস করতে চাই না। আমাদেরকে শেরাফ এস এম এস করেছেন নারায়ণগঞ্জ থেকে, এবং তিনি বলছেন ওহ আজকে সত্যি খুব ভয় পাচ্ছি। শুভ আমাদেরকে লিখেছেন রাজশাহী থেকে, এবং তিনি লিখেছেন যে টুডেজ ভূত এফএম, আজ আজকের ভূত এফএম অনেক জোশ হচ্ছে এবং স্টোরিগুলো অনেক ভালো ভালো, সেটা তিনি লিখেছেন। দিনা আমাদের নরসিংহী থেকে এস এম এস করেছেন, এবং ব্ল্যাক ম্যাজিক রিয়েলি হয় তাই তিনি আমাকে জানিয়েছেন। বিথি আমাদের এস এম এস করেছেন ঈশ্বরগঞ্জ থেকে, এবং তিনি বলছেন হসপিটালের ঘটনাটা শুনে ভয় লাগছে। আমাদেরকে রায়হান এবং সাইম এস এম এস করেছেন লাইট অফ করে, তারা ভূত এফএম শুনছেন। আমাদেরকে বাড়ি সুমন ঈশ্বরগঞ্জ থেকে এস এম এস করেছেন, আমাদেরকে এছাড়াও নাজ ধানমন্ডি থেকে এস এম এস করেছেন, লিখেছেন ভূত এফএম জোশ হচ্ছে। মিলাদ আমাদের এস এম এস করেছেন সিলেট থেকে, এবং তিনি বলছেন ভয়ে কাঁপছি নাকি ঠান্ডায় কাঁপছি বুঝতেছি না। আমাদেরকে ফিরোজ বাবদা খুলনা থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি পিয়াল এস এম এস করেছেন আমাদেরকে, আতিক প্রিয়াম মোহাম্মদপুর থেকে আমাদের এস এম এস করেছেন, শুভ আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি। এছাড়াও আরও অনেকেই, আপনি যদি এস এম এস করতে চান তাহলে চলে যান মোবাইলের মেসেজ অপশানে, সেখানে গিয়ে টাইপ করুন ফুটি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofortyfm.com। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.forty/bhutfm.com/bhutfm.rasal। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো, তবে তার আগে একটা ব্রেক নিতে হবে। একটা ব্রেক নিয়ে নিলে ভালো হয়, তাহলে একবারে শেষ করে ফেলতে পারবো আমরা। সো একটা ব্রেক নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফোর্টি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফোর্টি।
Bhoot FM, the night comes alive with Gramophone.
Yes, this is very true that the night comes alive with Gramophone, and you are listening to Radio Sufi 88.0 FM, and this is RJ Russell, এবং আমার সাথে রয়েছে মাসুম, এবং আপনারা শুনছেন ভূত এফএম, এবং ভূত এফএম এখন আরো অন্যরকম উইথ গ্রামোফোন। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, তার ঘটনায় আমরা সরাসরি চলে যাচ্ছি যেহেতু হাতে সময় কম। আচ্ছা, আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং আপনি কোথা থেকে এসেছেন এটা একটু কাইন্ডলি যদি আমাদের বলতেন।
আসসালামু আলাইকুম, জি আমি নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে আসছি, আমার নাম মোহাম্মদ সুলতান মাহমুদ রাসেল।
ওকে, আমরা আপনার ঘটনায় চলে যাই।
তো আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা 2010 সালে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে 40 দিনের চিল্লায় যাই, মানে এটা তাব্বিক জামাত বলে। তো আমার সাথে ফ্রেন্ড ছিল আলামিন, হাসিব, মাকসুদ। তো আমরা আমাদের রোগটা জায়গাটা পড়ে হচ্ছে আপনার কিশোরগঞ্জ এলাকার বাজিতপুর থানা। তো এখানে যেতে যেতে সময় লাগে আমাদের, প্রায় রাত 8টা বেজে যায়। তো ওইখানে যাওয়ার পর নিয়ম ছিল যে 3 দিন পর পর একটা মসজিদ চেঞ্জ করা। তো সাধারণভাবে দিনগুলো কাটতে শুরু করলো আমাদের। তখন 28 থেকে 30 দিন অতিবাহিত হলো, তখন একটা মসজিদে আমরা যাই। মসজিদটা প্রায় গ্রাম অঞ্চলে যেরকম মসজিদ থাকে আর কি, অনেক দূর দূর। তো মসজিদ থেকে বাজারটা প্রায় 10-15 মিনিট লাগতো বাজারে যেতে। তো ওখানে একটা ছেলের সাথে আমাদের পরিচয় হতো, পরিচয় হয়। ছেলেটার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। ছেলেটা প্রত্যেক নামাজের সময় এসে নামাজ পড়তো, জামাতের শহীদ 75 নামাজ পড়তো। তো তখন ওর সাথে আমাদের পরিচয় হয়, খুব ক্লোজ ফ্রেন্ড হিসেবে আমরা তাকে গ্রহণ করি। ভালোই কাটতেছিল দিনগুলো। তো আমরা যখন ওইখান থেকে, আমাদের 40 দিন পার হয়ে যাবে, প্রায় 38 দিন অতিবাহিত হলো, তখন হঠাৎ দেখলাম ওই ছেলেটা আর আসতেছে না মসজিদে। তো তখন মনে মনে ভাবলাম যে এতদিন একসাথে চলাফেরা করছি। আর আরেকটা কথা বলে রাখি, যখন ওর সাথে আমরা নামাজ পড়তাম, নামাজের পর আমি ঘুরতে বের হতাম ওর সাথে। তো ঘোরার পর একটা সময় দেখা যেত বাজারে যখন খুব কাছাকাছি চলে আসতাম, তো তখন ও বলতো যে ঠিক আছে তোমরা চলে যাও, আমি আমার বাসায় চলে যাই। তো আমরা তখন জিজ্ঞেস করলাম তোমার বাসা কোথায়। তো তখন ও হাতে ইশারা দিয়ে বলতো যে ওই বাজারের ওইখানে। তো আমরা অনেক সময় বলতাম চলো আমরা একসাথে চা খাই, চা নাস্তা খাই। তো তখন ও না করলো, যে না আমি খাবো না, তোমরা মসজিদে চলে যাও, আমি বাসায় চলে যাই। তো তখন ও যখন অনেক দিন যাবৎ একসাথে নামাজ পড়তাম, তো হঠাৎ করে দেখি যে ও আসছে না। হঠাৎ করে দেখলাম যে 38 দিন অতিবাহিত হওয়ার পর দেখলাম ও আর আসছে না মসজিদে নামাজ পড়তে। তো মনের মধ্যে একটা জাগলো যে ওর সাথে এতদিন ছিলাম, চলতাম, একটু খোঁজ খবর নিয়ে দেখি। তো ওই বাজারে যে ওর নামটা বললাম যে শহীদুল্লাহ নামের একটা ছেলে এই মসজিদে নামাজ পড়তে আসতো, তো এখন ইদানিং দেখতেছি না ওকে। তো লোকের অবাক হয়ে গেল, লোকজন জড়ো হয়ে গেল এখানে। তো একটা বাসায় নিয়ে গেলো আমাকে। বাসায় নিয়ে যাওয়ার পর একটা ফটো দেখানো হলো আমাকে যে এই ছেলে। আমি তো দেখে হ্যাঁ বললাম যে হ্যাঁ, ওই তো আমাদের সাথে একসাথে নামাজ পড়তাম আমরা, এই ছেলে। তো ওর আব্বু আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরলে কেঁদে দিল। তো কি বলবো বাবা, এটা কি সত্যি? আমাকে হ্যাঁ, আমার সাথে আরও ফ্রেন্ড আছে, ওদের কাছে জিজ্ঞেস করে নিতে পারেন। তো আমরা যারা ছিলাম ফ্রেন্ড, ওরাও বললো হ্যাঁ আমরা তো একসাথে হাঁটছি, ঘুরছি। তো তখন ওর আম্মু আব্বু বলল যে আসলে সত্যি কথা বলতে বাবা, ও এ বাজারে প্রায় আরও 2-1 মাস আগে অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এই কথা বলার পর তো আমরা অবাক হয়ে যাই। তো ওইখান থেকে ওই কিশোরগঞ্জ থেকে আমাদের 40 দিন অতিবাহিত হওয়ার পর আমরা ঢাকায় চলে আসি, নারায়ণগঞ্জে চলে আসি। নারায়ণগঞ্জে চলে আসার পর আমি যখনই ঘুমাইতাম, তখনই ওই ছেলের সাথে আমার কি হয়েছে না হয়েছে, কি কথা হয়েছে না হয়েছে, সবগুলো আমার চোখে ভাসত। আর আমি ঘুমাইতে পারতাম না, ঘুমাইলেই ওর কথাগুলো আমার চোখে ভাসত, ওকে স্বপ্ন দেখতাম। তো আমি যখন ঘুমাইতে পারতাম না, তখন আব্বুর সাথে আমি কথাটা শেয়ার করি। তো আমার আব্বু আমার এক ভাইয়ের কাছে নিয়ে যায়, ভাই হুজুর। তো ওনাই আমাকে একটা তাবিজ দেয়, তাবিজ দেওয়ার পর আমি এখন মানে ঠিক মতোই ঘুমাইতে পারি। তো আসলে এটাই ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ছেলেটার নামটা কি আপনি যেটা বলেছিলেন সেটাই ছিল?
জি জি, শহীদুল্লাহ।
শহীদুল্লাহ ছিল। প্রথম কথা হচ্ছে শহীদুল্লাহ যে যে নামাজ পড়তে আসতো, আমরা তা জানি না যে উনি কেন আমার সাথে দেখা হলো। বাট একটা জিনিস দেখেন যে একটা এলাকায় গিয়েছে, যে মানুষটা মারা গিয়েছে, তার সাথে দেখা না হলে তার নামটা জানার কারো কথা না। তার মানে তিনি নামাজ পড়তে এসেছিলেন এবং একসাথে নামাজ পড়েছেন, ঘোরাঘুরি করেছেন বলেই নামটা জানতে পেরেছেন। এবং সেই নামের সূত্র ধরেই কিন্তু বাজারে গিয়ে সবাইকে জিজ্ঞেস করা, এবং তারপরে সেখান থেকে সেই নামের সূত্র ধরে একসময় তার ফ্যামিলির কাছে পৌঁছে যাওয়া। এবং এইরকম ধরনের ঘটনা আমরা আপনারা আগেও শুনেছেন, কিন্তু এই ঘটনাটাই নানান জায়গায় কোনো সময় দেখা যায় যে রাস্তায় দেখা হয় এরকম মানুষের সাথে, বাড়িতে পৌঁছিয়ে দেয় যে মানুষটি সেই মানুষটা ছিলেন মৃত। কিন্তু এই ঘটনাটা একটু আলাদা এই জন্যই যে যাকে চেনারই কথা না, যার নামটা জানার পরে তাকে খুঁজে বের করার প্রসঙ্গটা আসে, সেরকম একটা ঘটনা এখানে ঘটেছে। এবং খুব অদ্ভুত ব্যাপার কিন্তু, মানে তার সাথে দেখা না হলে কোনোদিন ওই নামটা নিয়ে কারো মানে কারো মাথার ভেতরে ঢোকারই কথা ছিল না। তো এত মানুষ এত রকম ভাবে মানে একই ধরনের ঘটনা যখন বলে তখন আমার মনে হয় যে হ্যাঁ আসলেই সত্যি তেমন কিছু আছে কিনা আমরা জানি না। যাই হোক আরো একবার আর জানিয়ে দিই যে আমাদেরকে অনেকে এখানে ফেসবুকে কমেন্ট করছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি সাবুল খান, রহিম লিখেছেন চরম হচ্ছে, মাহিদুল ইসলাম হিরণ আমাদেরকে এসএমএস করেছেন, তিনি চা খাচ্ছেন এবং ভূত এফএম শুনছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে কমেন্ট করছেন, দেখতে আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে আয়াতুল মিতুল লিখেছেন রাসেল ভাই ভূত এফএমটা ফার্স্ট এসএমএস কমেন্টটা আছে একটা জিনিস জানার জন্য, সেটা হচ্ছে যে আমি বুঝলাম না এটা। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে শ্রাবণ ইসলাম আমাদের এসএমএস করেছেন কমেন্ট করেছেন এখানে, আরও অনেকে এখানে কমেন্ট করেছেন আমাদের এই পেজটিতে, এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে লিখেছেন যেমন টেস্ট এক্সাম কালকে প্রশান্ত মধুর, তারপরে তিনি শুনছেন আমাদের সাথে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে সেজাদুল সাজিদুল ইসলাম সুজন আমাদের এখানে কমেন্ট করেছেন, এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। আবার এসএমএসও আছে, এসএমএস এখনও আসছে আমাদেরকে এসএমএস করেছেন ফিরোজ, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ফ্রিবি, জেএসসি এক্সাম শেষ, এনজয়িং ভূত এফএম, ওয়েলকাম ব্যাক। আমাদেরকে ইমন ঢাকা থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে পাপড়ি ভূতের গলি থেকে, ভালো লাগলো পুরো প্রোগ্রাম। আমাদেরকে আহমেদ এসএমএস করেছেন, এসএমএস করেছেন তাজ, এবং আমাদেরকে এসএমএস করেছেন মোস্তাক বেলি রোড থেকে, ফিরোজ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে টাইপ সিলেট থেকে, রাসেল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জাহিদ, এছাড়াও আমাদেরকে তিনি বলছেন যে আচ্ছা ভাইয়া আপনাদের ভূত এফএমে যারা আছেন তারা কি সবাই জলজ্যান্ত মানুষ, যদি এর অ্যান্সার ইয়েস হয় তাহলে আমি বলবো যে ইউ নেভার নো। হ্যাঁ সেটাই, কিন্তু আমি আসলে ব্যাপারটা হচ্ছে কি যে মানুষ তোই আমরা আমরা আসলেই ডেফিনেটলি সত্যি কথাই বলছি যে তারা মানুষ, কারণ আসলে রং চং চড়িয়ে একটা জিনিসকে হয়তো অন্য অনেক বেশি উপভোগ্য করে তোলা যায়, কিন্তু সেটার আসলে সেটা কতটা টেকসই হয় সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং রং চং চড়িয়ে কোনো কিছু করাটা ঠিক না, এবং আমরা সেটা কোনো সময় করিনি, ইনশাল্লাহ করবো না আপনাদের দোয়ায়। মোস্তাক আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরও অনেকেই। আপনি যদি আচ্ছা আজকে আর এসএমএস চাইবো না, আমাদের মোটামুটি আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসি। শরাফ আমাদের এসএমএস করেছেন নওগাঁ থেকে, ফুয়াদ আমাদের এসএমএস করেছেন ভূত এফএম আজকে অসম হচ্ছে তাই লিখেছেন আমাদেরকে, এছাড়াও মালা জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন, চার বছর ধরে ভূত এফএম শুনছেন, আজকে ফার্স্ট তিনি এসএমএস করলেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আচ্ছা তিনি বলছেন যে রাসেল ভাই আপনি ঘুমিয়েছেন হঠাৎ করে আপনার পা ধরে কেউ টান দিল। আচ্ছা এরকম টাইপের ঘটনা কিন্তু আমরা গত এপিসোডেই শুনেছি। আমাদেরকে ছাড়াও হাসনা এসএমএস করেছেন আজকের ভূত এফএম অসম, সবাই অনেক প্রশংসা করছেন আজকের ভূত এফএমের। আমি আর মাসুম আসলে আজকের প্রোগ্রামের আগেও বলছিলাম যে আজকের স্টোরিগুলো আমার অনেক ভালো, এবং আমরা অনেক লাকি যে মাঝে মাঝে আমরা এরকম খুব এক্সট্রা অর্ডিনারি কিছু ঘটনা পেয়ে যাই, এবং সেই ঘটনাগুলো আপনারাই পাঠান আমাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করছি এবারও পাঠাবেন, এবং আমাদের অ্যাড্রেসটা আপনাদের আরও একবার জানিয়ে দিই। আমাদের অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @radiofifty.fm, হুইচ ইজ bhwtfm @radiofyt.fm। আমাদের সারা সপ্তাহ আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনি কমেন্ট করতে পারবেন, জানাতে পারবেন আপনার অনুভূতি এবং আপনার আজকের এপিসোড নিয়ে যাবতীয় কথা ইমেল করে জানাতে পারেন। চলে যাবেন www.facebook.com/radio.fufti, সেখানে যে পোস্টার রয়েছে ভূত এফএম সেখানে লাইক দিয়ে কমেন্ট করে ফেলতে পারেন। এছাড়া আমার একটা পেজ রয়েছে, এটাই একমাত্র পেজ আমার, বাকি সবগুলো পেজ, সুতরাং সেখানে যারা আছেন তারা অবিলম্বে দলে দলে যোগ দিন আমাদের এই পেজে, এবং আমাদের পেজটা হচ্ছে www.facebook.com/bhutefm.rafel। আজকের মতো এখানেই শেষ করতে হবে, কথা হবে আবারও আগামী সপ্তাহে, সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন আজকের মতো এখানেই। টাটা।
This track was downloaded from fusionbd.com.